পরবর্তী আবার কারণ এই লোকটি যে আমাদের আজকের অনুষ্ঠানে আমি আর কোনোভাবে সময় না নিয়ে সরাসরি চলে যাবো আপনার জীবনের কথা বলতে শুনবো। এই 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 জীবনের সাথে আসলে যে কথাটা উনি বলছিলেন সে কথাটি প্রকৃত অর্থে অনেক সঠিক বলেছেন। এইভাবে আমি ধরে নিতে পারি তাতে করে আমাদের আমাদের যেগুলো জীবনযাপন চলতে থাকে তখন প্রকৃতি জীবনের সাথে আমাদের পরিবারের সদস্যদের এবং আমাদের ভালোবাসার মানুষগুলো একসাথে এয়ারলাইন যে আমাদের লাইনের প্ল্যাটফর্মের মধ্যে একসাথে চলতে থাকে সম্বন্ধে ধারণা করেই চলবে। হ্যাঁ, তারপর আপনি বলছেন।
হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আমার পরিবার সম্বন্ধে আমি একটু বলতে পারছি। আমরা 3 বোন, 1 ভাই। আমার বাবা অনেকদিন দেশের বাইরে ছিলেন, জাপানে ছিলেন। তো আমাদের পরিবারটা খুব সুখী একটা পরিবার ছিল, ভালোই চলছিল আমাদের পরিবারটা। তো উনি 8 বছর জাপানে ছিলেন, তারপর উনি দেশে ফিরে আসেন। আসার পর উনি বিভিন্ন ব্যবসায় জড়িত হয়ে পড়েন। উনি ফিল্মের বিজনেস শুরু করেন বঙ্গবন্ধু এভিনিউতে, তারপর পাটার এজেন্ট নেন, এরকম বিভিন্ন ব্যবসা আমাদের শুরু করেন, গাড়ির বিজনেস শুরু করেন। তো আমাদের আমার কোনো বড় ভাই না থাকাতে আমার বাবা এতগুলো ব্যবসা একা সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যায়, যার কারণে আমাদের অনেক সমস্যা হয়। তো তারপরও এক সময় বাবা অনেক অসুস্থ হয়ে পড়ে, ব্রেন স্ট্রোক করে। আমাদের বাড়িতে আমার চাচারাও আমাদের সঙ্গে ছিলেন। তো বাবা বাড়ির থেকে আসার পরে নারিন্দাতে জায়গা কিনে আমাদের বাড়িটা করে। তো একটা পর্যায়ে আমাদের ব্যবসায় যখন অনেক লস হয়ে যায় তখন আমাদের সে বাড়িটা বিক্রি করে দিতে হয়। বিক্রি করে দিয়ে তখন 2006 সাল হবে, সবার মাত্র আমি পাস করি, পরীক্ষা দিই, সেখানে পাস করি। তো আমাদের বাড়িটা তখন আমরা বিক্রি করে দিয়ে মোহাম্মদপুরে চলে যাই। তো ওইখানে যাওয়ার পর একটা ভাড়া বাসায় উঠি। তো একদিন আমি আমার ছোট ভাই বাহিরে বের হয়েছিলাম পুকুর বাসায় যাওয়ার জন্য। তো এরকম মাঝে মধ্যেই বেরোতাম বাহিরে। তো এখানেই আমাদের পাশাপাশি একটা ছেলে ছিল যার নাম হচ্ছে মনির, সে আমাকে দেখে তাই দেখতো। তো একদিন সে আমার ভাইকে ডাকে, ডেকে বলতেছে যে ছোট ভাইয়া একটু শোনো, দাঁড়াও, তোমার সাথে একটু কথা আছে। তখন আমার ভাইয়া দাঁড়ায়, ভাইকে ভাইয়ের হাতে একটা কাগজ দিয়ে দেয়, সব একটা কাগজের মধ্যে দুটো ফোন নাম্বার লিখে থাকে দিয়ে দেয়। তো তখন আমি আমার ভাইকে নিয়ে বাসায় চলে আসি। তো বাসায় আসার পর ভাবতে থাকি যে কি ব্যাপার, লোকটা অপরিচিত কেন ফোন নাম্বারটা দিল, আমি এই এলাকায় নতুন আসলাম, আমি কি কোনো ফোন করে ফেললাম, বা আশেপাশে আত্মীয় স্বজন আছে, কেউ কি কোনো কমপ্লেন করলো, যার কারণে আমি অনেক নার্ভাস হয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, অনেক বেশি ভয় পাচ্ছিলাম যে হঠাৎ করে একটা অপরিচিত লোক কেন আমার ফোন নাম্বার দিল। হ্যাঁ, কারণ আমি এসএসসি পাস করেছি। তারপর কয়েকদিন যাই, যাওয়ার পর আমি একবার ভাবি যে আমার মধ্যে একটু কেপাসিটি কাজ করে, যে লোকটা আমাকে কেন এইভাবে নাম্বারটা দিল আর খুব জোর দিয়ে বললো যে অবশ্যই যেন তাকে একটা ফোন করি। তো হঠাৎ করে আমার একদিন মনে পড়লো যে নাম্বারটা আমি লিখেছিলাম আমার একটা বইয়ের মধ্যে, তো হঠাৎ নাম্বারটা শুনতে পারো, তো আমি তাকে একটা ফোন দিই। ফোন দিয়ে জিজ্ঞাসা করি যে কি ব্যাপার, আপনি আমাকে এরকম আমার ভাইয়ের হাতে থেকে ফোন নাম্বারটা দিয়েছিলেন, ফোন করতে বলেছিলেন কেন? তো তখন সে বলল, তার নাম হচ্ছে মনীষ, সে বলল যে আমি আসলে আপনার সাথে একটু পরিচিত হতে চাই, একটু কথা বলতে চাই। তো উনি আমার কথা নাম জিজ্ঞাসা করলো, নাম বললাম, আমার ফ্যামিলি সম্বন্ধে জানলো, ওনার ফ্যামিলি সম্বন্ধে বললো। ওনার বাড়ি ছিল আমাদের বাড়ির পাশাপাশি ছিল, আমরা যেখানে থাকতাম কাছাকাছি ওনার বাসাটা ছিল। তো এইভাবে কথা হলো, তারপর রেখে দিলাম। তো মাঝে মধ্যে এইভাবে উনি আমার নাম্বারটা পায়, মাঝে মধ্যে উনি আমাকে ফোন করতো, ফোন করতো, আমার ফ্যামিলির খোঁজ খবর নিত, ওনাদের সম্বন্ধে বলতো যে কেমন আছে, ভালো আছে, এইভাবে কথা হয়। তো তখন আমি ইন্টারপাস ক্লিয়ারে পড়ি। তো মোহাম্মদপুরে একটা স্যারের বাসায় প্রাইভেট করতাম আমি। একদিন স্যার আমাকে বলে যে সন্ধ্যা তোমার একটা বই নিয়ে এসো, প্রশ্ন করবো, আমি সঙ্গে প্রশ্ন করবো, বইটা নিয়ে এসো। তো আমি ওই মুহূর্তে বেরোচ্ছি, তখনই সে মনির আমাকে ফোন করে, ফোন করে জিজ্ঞাসা করে যে সন্ধ্যা কোথায়। আমি বললাম যে আমি এই তো স্যারের বাসায় যাচ্ছি। তো ও আমাকে বললো যে ঠিক আছে, আমার সাথে একটু দেখা করা যায়। আমি যখন স্যারের বাসায় যাচ্ছি, তোমাকে জিজ্ঞাসা করে যে কোন স্যার বা বাসাটা কোথায়। আমি বললাম যে বাসাটা এদিকে, তো ও তাদের বাসাটা আগে থেকেই জানতো। ও দেখো ঠিক আছে তুমি তাদের বাসায় কাজ শেষ করো। তো আমি যখন স্যারের বাসায় যাই তখন ও আমাকে আবার ফোন করলো, ফোন করে স্যারের সম্বন্ধে জিজ্ঞাসা করলো যে যাচ্ছ কোনো সমস্যা হবে না, আমি তো প্রাইভেট করি কোনো প্রবলেম হবে না। তো এখানে গেলাম, যাওয়ার পর ও আমাকে আবার ফোন করে বলতেছে আমি বাসা নিতে আছি, তো স্যারের ওইখানে যখন আসো তো একা আসো কোনো সমস্যা হবে না, যে না কোনো সমস্যা হবে না। কিছুক্ষণ সময় যাওয়ার পরে আমার মনে হলো যে স্যারের উদ্দেশ্য খুব একটা ভালো না, এরকম আমার মধ্যে কাজ করলো। তখন মনির আমাকে ফোন দিয়ে বললো যে লোকটা সম্বন্ধে কিন্তু আমি জানি, যার কারণে আমি তোমাকে বলেছি যে বাসাটার নিচে আমি আছি এবং তুমি এখানে কোনো সমস্যা হলে আমাকে জানিও। তারপর মনির আমাকে বললো যে ঠিক আছে তুমি যখন গিয়েছো তো আমি একটু পরে বাসার ভিতরে এসে ইসে করবো, তোমাকে ফোন দেবো, ফোন দিতে তুমি দরজাটা খুলে দিবা। তো ঠিক সেটাই হলো, ও এসে কলিং বেল চাপ দেওয়ার সাথে আমি দরজাটা খুলে দিই এবং খুলে দেওয়ার সাথে সাথে সেই স্যার মনিরকে থেকে খাদ্য যায়, কারণ স্যারের সম্বন্ধে আমার মনির আগেই জানতো কিছুটা যে সে লোক হিসেবে খুব একটা ভালো না, কিন্তু আমি তো সেখানে নতুন। তো এইভাবেই দেখাটা হলো, সাথে দেখা তো মাঝে মধ্যেই হতো, এভাবে কথা হতো মাঝে মধ্যে কথা হতো, তো ওর প্রতি আমার এই প্রথমবারে একটা বিশ্বাস তৈরি হয়ে গেল। এবং একরকম বন্ধু ভেবে ফেললাম তাকে আমি, এভাবেই আমাদের এভাবেই তার সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলতে থাকে, সেভাবে অনেকদিন হয়ে যায়। তো 2007 মাঝামাঝি ওর সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক হয়ে যায়। তো আমার বাসায় ঈদের সময় আমি ওকে দাওয়াত করি, ও আসে আমার বাসায়, তো আমার আব্বু আম্মু ভাই বোন সবার সাথে ওকে পরিচয় করিয়ে দিই, তো সবার সাথে কথাবার্তা হতে থাকে। এইভাবে মাঝে মধ্যে আমার বার্থডেতে বা বিভিন্ন ওকেশনে সে আমাদের বাসায় আসতো, কথাবার্তা হতো, তো এইভাবে আমাদের সম্পর্কটা শুরু। তো এইভাবে চলতে থাকলো ভালো। তো মাঝে মধ্যে আমরা বেরোতাম, কথা বলতাম, ফোনে প্রায় কথা হতো। সম্পর্ক শুরু হওয়ার পরে দেখা যেত যে আমি প্রাইভেট পড়তে যাচ্ছি, বিকেলে একটু সময় পাচ্ছি ওর সাথে, যেহেতু আমার বাসা ছিল মোহাম্মদপুর, সেই কাছে ছিল ধানমন্ডি। আসলে কি যে ওইভাবে কারোর সাথে আগে থেকে মেশা হয়নি, তো ওইভাবে মনি তখন ডিগ্রি কমপ্লিট করেছে, মনি ডিগ্রি কমপ্লিট করেছে। আসলে আমার অত বেশি বন্ধু বান্ধব ছিল না, যার কারণে মানে বন্ধুত্বের ব্যাপারটা আমি খুব একটা বুঝতাম না, আর নতুন করে এভাবে পাওয়াতে মানে অত কিছু চিন্তা করতে পারিনি। সম্পর্ক শুরু হয়ে গেল, হ্যাঁ, এভাবে সম্পর্ক চলতে থাকে। তো মাঝে মধ্যে আমরা ধানমন্ডিতে যেতাম, তো আমাদের আরেকটা খুব পছন্দের জায়গা ছিল লালমাটিয়া স্বাদ একটা রেস্তোরাঁ, সেখানে আমরা বসতাম, তাই সন্ধ্যাবেলা ওখানে খাওয়া দাওয়া করতাম। এভাবে ভালো দিনকাল চলতে ছিল। তো একটা পর্যায়ে আমার বাবা যখন নারিন্দার বাড়িটা বিক্রি করে মোহাম্মদপুর আমরা চলে আসি, আমার বাবা আরেকটা ব্যবসা শুরু করে আমাদের আত্মীয় সাথেই, আমার ফুপার সাথে একটা ব্যবসা শুরু করে। তো সেখানেও ব্যবসাটা অনেক বেশি লস হয়ে যায়, অনেক বেশি লস হয়ে যায়। তো মনি সবকিছুই জানে যে একটা সময় আমাদের অবস্থা অনেক বেশি ভালো ছিল, এক পর্যায়ে এসে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দিন দিনে। মানে বাবার যারা বন্ধু বান্ধব ছিল আত্মীয় স্বজন মোটামুটি সবাই আমাদের সাথে প্রতারণা করেছে, এই সময় একটা ব্যাপার আর কি আমাদের সাথে ঘটেছে। এই কারণেই কিন্তু আমার বাবা ব্রেন স্ট্রোক করে এবং অনেক বেশি অসুস্থ হয়ে যায়, তখন আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। আমিও মানে একটু ভেবে উঠতে পারি না তখন আমার কি করা উচিত, আমার কোনো বড় ভাই নেই, তো আমি বড় মেয়ে, আমার বাবার পরে কিন্তু আমি আমার ফ্যামিলির গার্জিয়ান ছিলাম। তো মনিরের মধ্যে এমন সবকিছু আমি দেখতাম যে আমার মনে হতো যে ও যদি আমার হাজবেন্ড হয় বা ওর সাথে যদি আমার সংসার হয় তাহলে হয়তো একটা বড় ছেলের যে দায়িত্ব সেটা হয়তো মনির ভালোভাবে সেটা পালন করতে পারে। হ্যাঁ 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 সেটাই, এরকম কাজ করতো। এর মধ্যে আমি আরেকটা ঘটনা বলবো, আমার একটা ছোট বোন আছে, ওর নাম হচ্ছে স্নিগ্ধা, ওর বয়স এখন 6 বছর বয়স। তো আমরা যখন এখানে ছিলাম মোহাম্মদপুরে ছিলাম, তো হঠাৎ করে তখন ওর টাইফয়েড হয়, জন্ডিস হয় এবং টাইফয়েড হয়, খুবই অসুস্থ হয়ে পড়ে। তো মনির আমার ছোট ভাই বোন সবাইকেই অনেক বেশি ভালোবাসতো, আদর করতো, অনেক বেশি কেয়ার করতো। তো আমরা যখন ছোট বোনকে ক্লিনিকে ভর্তি করি, দেখা যেত যে আমাদের সঙ্গে মনিরও রাতের পর রাত যাচ্ছে, ডাক্তারের সাথে যে কোনো ব্যাপারে কথাবার্তা বলা, ওষুধপত্র আনা, মানে সবকিছু একটা বড় ছেলের যে দায়িত্ব সে দায়িত্বগুলোই মনির পালন করতেছে। এইভাবেই ওর প্রতি আমার ভালোবাসা বিশ্বাস সবকিছুই বেড়ে যায় এবং আমার মনে হয় যে হ্যাঁ, খুব কাছের একজন লোক এবং যার প্রতি নির্ভর করা যায়, এরকম একটা মানুষ আমি পেয়েছি, এরকম মনে হয়েছে। তো আত্মীয় স্বজন এভাবে সবাই মোটামুটি জানলো। তো একবার আমার জন্মদিনে সবাই আমার বাসায় আসলো বেড়াতে, তো তারপর মনিরও আসলো। মোটামুটি কথাবার্তা হলো যে হ্যাঁ আমার তো পড়াশোনা চলতেছে, পড়াশোনা শেষ করার পরে মনিরের সাথে বিয়েটা হয়ে যাবে, এরকম কথাবার্তা হচ্ছে। তো সেই সুবাদে মনিরকেও সবাই চেনে। তো এভাবে 2007 শেষ হলো, হাতে আমি ইন্টার কমপ্লিট করলাম, পাস করলাম। পাস করার পরে তো ওই যে ব্যবসাটার কথা বললাম যে আমার বাবা আরেকটা ব্যবসা শুরু করেছে, ওইটায় অনেক বেশি লস বেড়েছে। তখন আমাদের অবস্থা আরো বেশি খারাপ হতে থাকে। তখন আমাদের মোহাম্মদপুরে থাকা মানে সম্ভব হয় না, মানে এত বাসা ভাড়া দিয়ে যে আমরা এখানে থাকবো সেটা আসলে আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। আর মনির দেখত হেল্প করতে ঠিক আছে, কিন্তু কারো কাছ থেকে টাকা পয়সা নিয়ে যে চলবো সেটা করলে হয়তো আমার মানে আত্মসম্মানে খুব বেশি বাড়তো, যার কারণে আমরা সেটা করতে পারতেছিলাম না। তখন আমরা বাধ্য হয়ে ওইখান থেকে বাসা ছেড়ে চলে আসলাম শনি একটার দিকে, শনি একটায় চলে আসলাম, প্রথম দিকে চলে আসলাম। এর মধ্যে সম্পর্ক চলতে ছিল, কথা আছে যে সময় সে আমাকে বিয়ে করবে। তো এইভাবে জানুয়ারি ফেব্রুয়ারি মাস
সম্পর্কের দিক থেকে তো আপনারা, কারণ ওই সময় মনিরের সাথে পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে গেছে,
ভালো ছিল কিন্তু একটু প্রবলেম ছিল। মনির আমার ফ্যামিলিতে আসতে পারতো, আমার ফ্যামিলিতে মনির সম্বন্ধে জানতো, কিন্তু মনিরের ফ্যামিলিতে কিন্তু আমার সম্বন্ধে জানতো না। এবং আমি অনেকবারই চেয়েছিলাম যে মনির ফ্যামিলি ও ভাইয়ের সাথে বোনের সাথে একটু আমিও আলাপ করি বা ওদের বাসায় আসা যাওয়া করি, কিন্তু সেটা মনির কখনোই অ্যালাউ করেনি। মনির সবসময় আমাকে বলতো যে ফ্যামিলিটা খুবই কনজারভেটিভ ফ্যামিলি, যার কারণে সেখানে মানে যাওয়া যাবে না। তো এইভাবে সম্পর্ক চলতে থাকে। এই নিয়ে মাঝে মধ্যে মনির আমাকে বলতো যে তোমাকে বিয়ে করবো ঠিক আছে, কিন্তু আমার ফ্যামিলিতে হয়তো কখনোই মানবে না। তারপরে আমি মানে ভাবতাম যে যাক ওকে ভালোবেসেছি, ও বিয়ে করবে, ও সংসার করলেই হয়, আমার তো ওকেই বেশি প্রয়োজন।
আপনি পরিবারটা কিন্তু অনেক ভালোভাবে শুরু হয়েছে এবং একক সময় কিন্তু অনেক শক্তিশালী ছিলেন বাবা, এবং পরিবারটা সেইভাবে গড়ে উঠে তৈরি করেছিলেন। তারপরে কি মিন্তুদের আগুনের যে দুর্ঘটনা সেখান থেকে কি পরিবারের এই যে ব্যবসায়ী
বঙ্গবন্ধু এই দিনে চলছে? হ্যাঁ, আমার বাবার ফিল্মের বিজনেস ছিল, সিটি ফিল্ম ইন্টারন্যাশনাল, ওইটা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস ছিল। তো সেখানে আগুন লাগাতে আমাদের মানে পুরো অফিসটা পুড়ে যায়। এই দুর্ঘটনায় আমাদের অবস্থাটা আরো বেশি খারাপ হয়ে যায়। তারপরে তো আমার বাবা অসুস্থ হয়ে পড়ে,
আমরা চলে আসি বা শুনি রাখি সংসার শুরু করলেন, এবং মনিরের পরিবারে আপনি সেইভাবে যেতে পারছেন
না? মনিরের পরিবারে আমি যেতে পারছি না। তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাওয়াতে আর এদিকে মনিরের সাথে যেহেতু আমার সম্পর্কটা আছে, আমার বাসায় বিভিন্ন জায়গা থেকে বিয়ে প্রস্তাব আসতো, তারাও চাচ্ছিল যেহেতু মানে আমি পড়াশোনাও করতেছি না, আমাদের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে, তো আমার যেন একটা ভালো বিয়ে হয়েছে। তো বাবা মাও তো আশা করেছিল যে মনিরের সাথে বিয়েটা হবে, কিন্তু মনির যখন আমাকে অ্যাভয়েড করা শুরু করলো তখন আমার বাবা মাও আমার প্রতি একরকম মানে কি বলবো, এটা আসলে অনেক বেশি কষ্ট পেল তারা, যে তুই যাকে এত বেশি বিশ্বাস করলি সে তো এখন তোকে কোনোভাবেই বিয়ে করবে না। যখন আমি মোহাম্মদপুর থেকে চলে গেলাম শনি
একবার,
অনেক ভালো সময় কেটেছে আমরা, মনির অনেক বেশি খেয়াল রাখতো আমাদের, অনেক বেশি খেয়াল রেখেছে, অনেক সুন্দর মুহূর্তের সঙ্গে আমার কেটেছে। হ্যাঁ, ওর সাথে মাঝে মধ্যে আমি যেতাম হচ্ছে যেটাকে যে রায়বাজার বলে যে পর্তুগাল দিকে, নৌকা দিয়ে আমরা প্রায় বেড়াতে যেতাম, অনেক সুন্দর সময় কাটতো। তারপর ওইখানে যে কলাতলি এরকম কিছু গ্রাম ট্রাম আছে ওইখানে ঘুরে বেড়াতাম। আর মনিরের আরো কিছু সুন্দর ব্যাপার হচ্ছে যেহেতু আমার ফ্যামিলিতে মনিরের ব্যাপারটা জানতো, বিভিন্ন অনুষ্ঠানে বা ফ্যামিলির কোন ভালো ব্যাপারে ও আসতো, ও খুব ভালো রান্না করে, খুব ভালো রান্না করে, হ্যাঁ এটা খুব ভালো গুণ ছিল, ভালো রান্না করে। আর আমার প্রতি প্রথম দিকে সে অনেক বেশি কেয়ার করতো, অনেক বেশি, এত বেশি কেয়ার করতো যে যার কারণে আমি বিশ্বাস করেছিলাম যে আসলে ওই শুধু আমারই হবে, আমাকে অবশ্যই বিয়ে করবে, ও আমি ছাড়া অন্য কাউকে চিন্তাই করতে পারবে না। এবং আমার মধ্যেও ঠিক সেই জিনিসটাই কাজ করতেছিল, আমি তাকে অসম্ভব ভালো দেখে ফেলেছিলাম, মানে আমার মধ্যে এটা কাজ করতো যে ওকে পাওয়ার জন্য আমি কিছু কিছু সবকিছু করতে পারি। এভাবেই ভালোবাসাটা বেড়ে উঠতে থাকে। তো যখন আমাদের অবস্থা আরো বেশি খারাপ হয়েছে আমরা কি শনি একটা চলে আসলাম, তারপর মনির সাথে আমার একটু যোগাযোগ একটু মানে দূরত্ব বেড়ে গেল। যখন ওখানে ছিলাম তখন তো কাছাকাছি ছিলাম, দেখা যাচ্ছে একটু ফোনে কথা কম হচ্ছে বা দেখা কম হচ্ছে। আগে মনির হয়তো দেখা যাচ্ছে সপ্তাহে দুবার আসতো, তারপরে 10 দিন বা 15 দিন এভাবেই। তো যখন অনেক সময় 2 বছর যখন গড়িয়ে যায় তখন আমি তো বললাম যে এখন তো বোধহয় আমাদের বিয়েটা হওয়া উচিত। আমিও যেহেতু পড়াশোনা করতেছি না, আমার বাবাও অসুস্থ, আমাদের অবস্থা এত বেশি খারাপ হয়ে যাচ্ছে। তো বিভিন্ন লোকজন তো বিভিন্ন কথাবার্তা বলবে, কারণ হঠাৎ করে কিছু হয়ে গেলে আমি বড় মেয়ে, কিন্তু আমার কোনো বড় ভাই নেই, আমার ফ্যামিলিটাকে তো দেখতে হবে। তো মনি তখন আমাকে আস্তে আস্তে এড়ানো শুরু করে। সে দেখা যায় যে মাঝে মধ্যে ফোন করে, কথা বলে, যদি কখনো দেখতে যে আমার ফোনটাও বেশি, আমি আমার কোনো বিদেশির সাথে কথা বলতেছি, তখনও আমাকে প্রচন্ড বকাঝোটা করতো। সে ভাবতো যে আমি হয়তো অন্য কোনো বন্ধু বান্ধব আমার হয়েছে, তাদের সাথে কথাবার্তা বলতেছি, এবং সে সেটা কখনোই সহ্য করতো না। ওর মধ্যে প্রচন্ড সন্দেহ তৈরি হয়ে যায়, অনেক বেশি সে সন্দেহ করতে থাকে। এভাবে কথাবার্তাও হতে থাকে। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করি যে না, তুমি ছাড়া অন্য কারোর সাথে আমার সম্পর্ক নেই, সে সেটা কিছুতেই মানবে না। এবং আমি ঘর থেকে যদি বের হতে হতো মানে অবশ্যই কাছে জানিয়ে যেতে হতো, মানে আমার সবকিছুতেই একটা রেস্ট্রিকশন ছিল, তার কথা বলতেই উঠতে হবে, তার কথাতেই বসতে হবে, এরকম একটা ব্যাপার কাজ করতো। আমি আমার কোনো আত্মীয় স্বজনের বাসায় যেতে পারতাম না, এমনকি আমার যদি কোনো ছেলে বন্ধুকে তেমন ছিল আমার কাজিন, যদি আমার বাসায় আসতো সেটার জন্য তাকে তার কাছে আমার মানে অনেক বেশি জবাবদিহিতা করতে হতো যে কেন আসবে, আসতে পারবে না। কিন্তু সে আমার প্রতি এত বেশি অধিকারও দেখাচ্ছিল, কিন্তু সে আমাকে বিয়েও করছে না, মানে সে আমাকে মাঝখানে ঝুলিয়ে রেখেছে এমন একটা অবস্থা। সে আমার প্রতি অধিকার প্রয়োগ করবে কিন্তু সে আমাকে কোনো অধিকার দেবে না। আমি তাকে বললাম যে তুমি তোমার কান্দিকে বলো বোঝাও। সে প্রথম দিকে আমাকে আশা দিয়েছে যে হ্যাঁ বলবে, কান্দিকে বলবে, বোঝাবে, একটা পর্যায়ে সে যখন চাইবে সে তখনই আমাকে বিয়ে করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু যখন আমার দিক থেকে একটু প্রেশার দিয়ে ওকে বিয়ের জন্য, তখনই সে মানে নারাজ এই ব্যাপারে, আমার সাথে বিভিন্ন ভাবে ঝগড়াঝাটি, বিভিন্ন রকম খারাপ ব্যবহার, অনেক খারাপ ব্যবহার করে। সে মাঝে মধ্যে আমাকে বলতো যে আমি বিয়ে করে ফেলছি। আমি তো কিছুতেই বিশ্বাস করতাম না যে বিয়ে করে ফেলতো মানে সেটা কেমন কথা। তুমি এতদিন আমার সাথে তোমার সম্পর্ক, আমি তোমার জন্য এত অপেক্ষা করলাম, তুমি আমার ফ্যামিলির জন্য, আমার ভাই বোনের জন্য সবার প্রতি যে তোমার এত ভালোবাসা, মায়া মমতা দেখালে, এগুলো কি সব শুধু অভিনয়? এমনিতেই ছিল। আরেকবার আরেকটা ঘটনা আমি মধ্যে মনে করলো, সেটা আমি বলি। মোহাম্মদপুরে থাকাকালীন সেটা, যে আমার গ্যাস্ট্রিকের প্রচন্ড পেন হয়েছিল, পেটের মধ্যে প্রচন্ড ব্যথা হয়েছিল। তো সেখানে যে কাছে পাওয়ার যে হাসপাতালটা আছে সেখানে আমাকে আমার আব্বু আম্মুর সাথে আমার একটা ভাগিনা ছিল, সেখানে আমাকে নিয়ে যায়, মনিরও সেখানে আসে। এবং সেই মুহূর্তের যে ওর ভালোবাসা, সেটা মনে করলে আজও আমার প্রচন্ড কষ্ট হয় এবং কান্না পায় যে আমি যখন অসুস্থ ছিলাম এই মানুষটা আমার জন্য পাগলের মতো করতেছিল, যে পুরো হাসপাতালটা সে মাথায় তুলে আমি যখন গেলাম হাসপাতালে, আব্বু আম্মুকে নিয়ে গেল, কিছুক্ষণ পরে মনির আসে, ও শুনতে পায় আমার ছোট বোন তো ফোন করে, ফোন করার পরে ও জানতে পারে হাসপাতালে আসলো, এসে দেখে যে আমাকে একটা বেডের মধ্যে আমি শুয়ে আছি। তো ডাক্তার আমাকে ব্যথা কমানোর জন্য ইঞ্জেকশন দেয়, কিছুতে আমার ব্যথাটা কমতে ছিল না। তখন মানে মনির এত বেশি কান্না করতেছে, এত বেশি কষ্টকে পাচ্ছিল, মানে সে ডাক্তারদের সাথে ঝগড়াঝাটি শুরু করে দিচ্ছে যেভাবেই হোক তন্দ্রাকে সেভ করতে হবে, ওর যেন কোনো রকম কোনো ক্ষতি না হয়। সে নিজেই পাগলের মতো হয়ে যাচ্ছে এবং ও স্মোক করতো। আমি দেখলাম মানে আমি শুয়ে শুয়ে যতক্ষণ দেখতে পাচ্ছিলাম যে সে একটার পর একটা স্মোক করতেছে, মানে পাগলের মতো সত্যি শুরু করছে। ডাক্তার আমাকে ঘুমের জন্য ইনজেকশন দেয়, সেটাও আমার কোনো কাজ হচ্ছিল না, মানে আমার ব্যথা প্রচন্ড পরিমাণে বেড়েই যাচ্ছিল। তো তখনকার যে সেই ভালোবাসা, সেগুলো আমি অনেক বেশি তখন মিস করছি, অনেক বেশি কষ্ট হয়েছে যে এই মানুষটা আমার জন্য এত পাগল ছিল। তো ও আমাকে বলতো যে কখনো যদি কোনো ছেলে তোমাকে ডিস্টার্ব করে আমাকে শুধু একটু জানাবা। একবার বাইরে আমি যাচ্ছিলাম, আমার এক বান্ধবীর বাসায় যাচ্ছিলাম, তো একটা ছেলে পেছন থেকে আমাকে মানে আমার কাছে এসে একটু বাপর দাঁড়ায় আর বলে যে এক্সকিউজ মি, আপনার সাথে একটু কথা আছে। তো আমি তো পাত্তা দিই না, এরকম 2-3 বার করার পর আমি একটু ঘুরে তাকাই। তাকানোর পরে যে বললাম কি ভাইয়া আপনি কি বলতে চাচ্ছেন, বলছে না আপনার সাথে কিছু কথা আছে। এটা যে কোনো ভাবে মনির দূর থেকে দেখতে পারে, যেহেতু আমরা একই এলাকায় থাকতাম মোহাম্মদপুরে, তো দেখতে পেলে সে আসে। তখন তখন আসার পর সে ছেলেটাকে রীতিমতো খুব বেশি মারধর করে। তো যেই লোকটা একটা মানুষ আমাকে এত বেশি ভালোবাসতো যে একটা ছেলে শুধু আমার সাথে কিছু কথা বলতে চেয়েছে, সে এই জন্য তাকে এত বেশি মারধর করতে পারছে, আর সেই লোক কিভাবে এখন বলে যে সে আমাকে বিয়ে করবে না, আমাকে নিয়ে একটা সংসার করা সম্ভব না, সে আমাকে কিছুই বিশ্বাস করতে পারে না। তো একটা পর্যায়ে আমার মনে হয় যে আজকে হয়তো তাদের মনিরদের অবস্থা কিন্তু অনেক ভালো, ওদের ফ্যামিলির অবস্থা অনেকই ভালো, ওরা অনেক বিত্তবান। তো আমার একটা পর্যায়ে মনে হয়েছে যে আসলে কি আজ আমার ফ্যামিলির অবস্থা এত করুণ, বা আমাদের অর্থ সম্পদ নেই, বা ও আমাকে একবার বলেছিল যে তোমাদের স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাস কিন্তু এক না, হয়তো এই কারণে আমাদের সাথে মানে আমার সাথে সেই সম্পর্কটা কন্টিনিউ করতে পারছে না। কিন্তু এইরকম একটা অবস্থা যখন হয়ে গেছে, আমি ওকে এত বেশি ভালোবেসে ফেলেছি, এত বেশি বিশ্বাস করে ফেলেছি যে আমি ওকে ছাড়া কিছু ভাবতেই পারছি
না। প্রতি মুহূর্তে যে ভালোবাসা আপনি দেখছেন মনিরের চোখে, সেটা দিয়ে খুলে যাওয়া
সে আমার জন্য মানে আমি কি কি খাবার পছন্দ করতাম, সেই সেই ছোট ছোট জিনিস, আমার ছোট ছোট পছন্দের জিনিসগুলো সে খুব খেয়াল রাখতো, সে মানুষটা কিভাবে এত পরিবর্তন হয়ে যেতে পারে। তো এভাবে যখন ও আমাকে আস্তে আস্তে অ্যাভয়েড করতে থাকে, আমি ওকে বিয়ের ব্যাপার বলি, ও আমার সাথে রাগারাগি করে, ফোন বন্ধ করে রেখে যায়, একটা পর্যায়ে আমি পাগলের মতো হয়ে যাই যে আমার তো মান সম্মান কিছুই থাকলো না। এর মধ্যে আমার ফ্যামিলি থেকেও আমার উপর অনেকটা টর্চার শুরু হয়ে যায়, যে তুমি সবাই জানে, কারণ তখন আমার বাবা মা বলে যে একটিতে আত্মীয় স্বজনরা তোমার বাবার বন্ধু বান্ধবরা প্রতারণা করার কারণে আজকে তোমার বাবা ব্রেইন স্ট্রোক করছে। আমার বাবা ব্রেইন স্ট্রোক হওয়ার পরে উনি অনেক চেঞ্জ হয়ে যায়, আমাদের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। আজকে তোমার লাইফে এরকম একটা ঘটনা ঘটলো, আত্মীয় স্বজন আশেপাশে কারো কাছেই তো মান সম্মান কিছুই থাকলো না, তো তখন তারাও আমাকে চায় এক পর্যায়ে যে তুমি চলে যাও, বের হয়ে যাও, যে তোমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই। তখন আমি অনেক বেশি হতাশ হয়ে যাই, তখন শুধু আমি ভাবতে থাকি যে আমি জীবনে কত বড় ভুল করে ফেললাম, আমার কোন মানে মুখ দেখানোর মতো অবস্থা থাকলো না, মা বাবার কাছে ছোট হয়ে গেলাম, আত্মীয় স্বজনের কাছে ছোট হয়ে গেলাম, আর যার জন্য এইসব করলাম, এত বেশি ভালোবাসতাম যাকে, আজকে সেও আমাকে দূরে ফেলে দিচ্ছে। মনিরের জন্য কিন্তু আমি কোনো আমার তেমন কোনো বন্ধু বা বান্ধবী আমি বানাইনি, আমি যে পড়াশোনা করেছি, কারণ আমি চিন্তা করতাম যে আমি পড়াশোনা যখন করতাম আমার ফ্রেন্ডদের সঙ্গে কথা বলতে হবে ফোনে, বা আমার বাসায় তারা আসবে, আমি তাদের বাসায় যাবো। মনির যখন আমাকে প্রশ্ন করবে আমি তখন তাকে কি জবাব দেবো, কারণ আমি চাচ্ছিলাম না ওর সাথে আমার সম্পর্কটা কোনোভাবেই নষ্ট হোক। ও এরকম সবসময় ওকে আমার কৈফিয়ত দিতে হতো, আমি অনেক চেষ্টা
করেছি,
আমি চেয়েছিলাম যে ও শুধু আমাকে একটু বিশ্বাস করুক, ও যা বলবে যেভাবে বলবে, ওর ফ্যামিলি তো খুব কনজারভেটিভ, মানে ওর ফ্যামিলিতে সবাই বোরকা পরে, ওদেরকে কেউই দেখে না। আমি সেটাও বলেছিলাম যে হ্যাঁ তুমি যেভাবে বলো, আমার চেহারা শুধু তুমি ছাড়া আর কেউই দেখছে না, সেটাও আমি ওকে বলেছি। ও এক পর্যায়ে ছিল রাজি, কিন্তু হঠাৎ করে যে কেন এমন হয়ে গেল সে কিছুতেই মানে মানতে পারছিল না যে আমাকে সে বিয়ে করবে, কিছুতেই না। তারপর আমি আমার আশা ছেড়ে দিই, দেখা যেত যে হঠাৎ করে আজকে ফোনে কথা হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, তোমার অনেক বকাঝকা করেছে যে তোমার সাথে আমি কখনো কথা বলবো না, তোমার ফ্যামিলির কোনো যোগ্যতা নাই, তোমার কোনো যোগ্যতা নাই আমাদের বাড়ির বউ হওয়ার। আবার দেখা যেত যে দু একদিন পর আমাকে আবার ফোন দিয়েছে সবকিছু ঠিক, আমার মধ্যে আবার সেই বিশ্বাসটা ফিরে আসতো যে না ও বোধহয় আমাকে পরীক্ষা করছে যে আমি আসলে ওকে ভালোবাসি কিনা, আসলে আমি ওর জন্য অপেক্ষা করছি কিনা। তো এভাবে বিভিন্ন জায়গা থেকে আমার বিয়ের প্রস্তাব আসতে থাকে। তো আমার বাবা মা এর মধ্যে অনেকটা তারা বুঝে থাকে যে আসলে মনে হয় মনির চাচ্ছেন আমাকে বিয়ের ব্যাপারটা, কিন্তু আমি তাদের কোনো কথাই শুনি না, আমি তাদের কথা শুনতাম না, আমি মাঝে মধ্যেই চলে যেতাম মোহাম্মদপুর, ওর সাথে দেখা করতে চলে যেতাম। তো এখানে কিছুক্ষণ হয়তো ধানমন্ডিতে বসতাম, বা ওই লালমা দিয়ে বসতাম, নৌকা দিয়ে মাঝে মধ্যে ঘুরতে যেতাম, সময় এভাবে কাটাতাম,
গল্পটা
আসলে আমি ওই মুহূর্তে বুঝতে পারিনি। ওই মুহূর্তে আমার মনে হতো যে আমি ওকে যেভাবে ভালোবাসতেছি ও আমাকে অনেক বেশি ভালোবাসতেছে। আমি আসলে মনিরের চোখের মধ্যে দেখেছিলাম যে ও আমার জন্য পৃথিবী ছাড়তে পারে, এবং আমার দিকে যদি অন্য কোনো ছেলে অন্য দৃষ্টিতে তাকায় সে তাকে খুন করে ফেলবে। কারণ কি একমাত্র আমার নিজের ভাই ছাড়া আমার সাথে কোন ছেলে কথা বলতে পারবে না,
আমি ওর সাথে সেটা ওখানে বিয়ে কথা বললেই নিজেকে।
হ্যাঁ ঠিক এই নিয়ে ওর সাথে আমার বেশ কয়েকবার ঝগড়াও হয় যে তুমি আমাকে বিয়েও করবা না, আবার আমার প্রতি এত বেশি অধিকার খাটাচ্ছ এটা জানো। তো আমি এভাবে একটা সময় আমার মন শুধু ভাঙতেই থাকে, আমি মানে পাগলের মতো হয়ে যাই যে এটা কি হচ্ছে। আমি যে মানুষটার জন্য একদিন অপেক্ষা করলাম, যে যে আমাকে বললো বিয়ে করবে, আমাকে এত সুন্দর সুন্দর স্বপ্ন দেখালো, এর মধ্যে একটা মজার ব্যাপার ছিল, ওর সাথে আমার সম্পর্ক যখন শুরু হয় তখন ও বলতো যে তোমাকে বিয়ের পরে আমি হানিমুনে মরিশাসে নিয়ে যাবো। তো ওই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা, এত সুন্দর একটা সমুদ্র, তা আমি এরকম মানে স্বপ্ন দেখতাম যে যাবে, নিয়ে যাবে। আর ও অনেক ভালো মন মানসিকতার একটা মানুষ, আমি তখন জানতাম বা দেখতাম যে মনিরকে এরকম ছিল যে আমি ও আমি কোথাও বেড়াতে গিয়েছি বা জিনিসের দিকে তাকিয়েছি বা কোনো কিছু খাবো, এটা কখনো আমার ওকে মুখ থেকে বলতে হতো না, ও আমাকে দেখেই বুঝে ফেলতো যে হ্যাঁ এই মুহূর্তে আমি এটা চাচ্ছি। তো আমার যখন যেটা ইচ্ছে হতো, ভালো লাগতো, সবকিছুই তার ঠিক ছিল, কিন্তু সে আমাকে বিশ্বাস করতে পারেনি, শুধু সন্দেহই করে গিয়েছে। এবং সে পেয়েছে, প্রথম দিকে পেয়েছে যে আমি শুধু তার হয়েই থাকি, কিন্তু হঠাৎ করে যে কেন সব এরকম এলোমেলো হয়ে গেল যে সে আমাকে কিছুতেই বিয়ে করবে না, তার সংসারে তার ফ্যামিলিতে আমাকে অ্যালাউ করবে না। আমি অনেকভাবে চেষ্টা করি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিভিন্ন লোকজনের কাছে খোঁজখবর নেওয়ার চেষ্টা করি যে ওকে আসলে বিয়ে করেছে, তো আমি কারো কাছ থেকে কোনো পজিটিভ আনসার পাইনি। আমার ওইখানে মোহাম্মদপুরে যারা আত্মীয় স্বজন ছিল, কেউ বলে বিয়ে করেছে, কেউ বলে করে নাই, এভাবেই মানে চলতে থাকে, এভাবে অনেকদিন অতিবাহিত হয়ে যায়। তো ওর সাথে আমার যোগাযোগ কমে আসতে থাকে। তার মধ্যে আরেকটা কথা বলি যে আমার দাদু ছিলেন, তিনি মারা গিয়েছেন গত বছর জানুয়ারিতে মারা গিয়েছেন। আমার দাদু মনিরকে অনেক বেশি ভালোবাসত, আমার দাদুর সাথে মনির মাঝে মধ্যে এসে অনেকক্ষণ আড্ডা দিত, অনেক গল্প গল্প করত। তো আমি আমার দাদুকে মাঝে মধ্যে জিজ্ঞাসা করতাম যে আচ্ছা দাদু বলেন তো ওকে আমার বিয়ে করবে, তো দাদু ওই জিনিসটা বুঝতে পারতো, আজকে সে চলে গেছে পৃথিবীর কাছে, সে নেই, কিন্তু সে বলতো যে ওরা এত বেশি বড় লোক, ওদের এত বেশি টাকা পয়সা, আমাদের অবস্থাটা এত বেশি খারাপ হয়ে গেছে, ও কি এখন আর তোমাকে গ্রহণ করবে, দেখো কি হয়, আল্লাহ যদি ভাগ্যে রাখে তাহলে হয়তো হবে, তাহলে কিছু করার নেই। মনিকে আমি অনেক ভাবে বলতে বলতাম যে দাদু কিছু জিজ্ঞেস করো তো যে দাদুর মন কি বলে, আমাদের কি আসলে বিয়ে হবে। মনির আমাকে বারবারই বলতো যে যদি ভাগ্যে থাকে, তোমার ঋষিক যদি আমার ঘরে থাকে, তাহলে হয়তো আমাদের সংসার হবে। কিন্তু যে কথাগুলো সে আমাকে আগে বলছে, শনিয়াকে আসার পর আমি সেরকম কিছুর মধ্যে আর পাচ্ছিলাম না। তো এভাবে আমি আস্তে আস্তে অনেক ভেঙে পড়তে থাকি, এদিকে আমার ফ্যামিলিরা আত্মীয় স্বজনরা সবাই জিজ্ঞাসা করতে থাকে আমার পরিবারকে, আব্বু আম্মুকে, কি ব্যাপার মেয়ে তো বড় হয়েছে, এখনো বিয়ের সাথে দিচ্ছেন না, পড়াশোনাও তো করতেছে না, এভাবে ঘরে বসায় রেখে লাভ থাকি। তখন আমার বাবা মা এক পর্যায়ে আমাকে অনেক বেশি মারধর করে, অনেক বেশি, যে তোমার মতো মেয়ে তো জন্ম দিয়ে হয়তো আমরা পৃথিবীতে অনেক বেশি অন্যায় করে ফেলেছি, যে বাবার এরকম অবস্থা, বড় কোনো ভাই নেই, মান সম্মান নষ্ট করে দিয়েছ, আর যে ছেলের সাথে সম্পর্ক সেও এখন কিছু জানছে, সেও এখন কিছু পাচ্ছে। তো আমি তারপরও আশা ছাড়িনি, অপেক্ষা করছিলাম ওর সাথে আমার ফোনে কথা হতো, এভাবেই কিন্তু আমার কেটে গেল। তো পহেলা বৈশাখ, তো এই দিনটা তো আমি খুব বেশি আশা করছিলাম যে
সপ্তাহে পহেলা বৈশাখ আবার,
হ্যাঁ সামনের সপ্তাহে আবার আসছে, কিন্তু হ্যাঁ ঠিক এরকম 2009 সালে যে পহেলা বৈশাখটা আমি খুব বেশি আশা করেছিলাম সেদিন মনির আসবে, মনির সাথে আমি সেই জন্য শাড়ি কিনেছিলাম, সবকিছু সিলেক্ট করে রেখেছিলাম যে মনির সাথে বেরোবো, ঘুরতে যাবো, কিন্তু মনির সেদিন আসেনি, এমনকি সবার সাথে ফোনেও সেদিন কথা বলেনি। তো ছয়টা দিন আমার অনেক বেশি মন খারাপ গেল, কান্নাকাটি করলাম। তো রাত্রিবেলা একটু কথা হয়, তখন আমি বললাম কি ব্যাপার তুমি আসতা না, আজকে এরকম একটা দিন ছিল। ও বলতেছে আমাকে যে না না এইসব ভিত্তি পয়লা বৈশাখে দিন বের হওয়া আমি পছন্দ করি না, কিন্তু মনিরের সাথে যখন আমার সম্পর্কটা শুরু হয় প্রথমবার, কিন্তু মানে বড় কোনো অনুষ্ঠান ফেস্টিভ্যাল ছিল সেই পয়লা বৈশাখে মনির আর আমি একসাথে বাড়িতে গিয়েছিলাম ঘুরতে, তা আমার তখন সেই মানে ব্যাপারগুলো মনে পড়ে যায় খুব বেশি। হ্যাঁ আমি শপিং করলাম, আর সুন্দর একটা শাড়ি কিনলাম, ওই আমাকে শাড়িটা গিফট করলো। তো সারা রাত্রে অনেক সময় পর্যন্ত ফোনে কথা কথা বললাম, অনেক প্রিপারেশন আগামীকাল বের হবো। তো ও খুব সুন্দর একটা পাঞ্জাবি পরে আসলো, আমি শাড়ি পরে বের হলাম। তো তাজমহল রোড থেকে আমরা রিক্সা নিয়ে প্রথমে আমরা টিএসসির উদ্দেশ্যে রওনা হলাম। তো আমরা হঠাৎ করে কাটাপনে এত বেশি জ্যাম হয় রোড, আমরা যার কারণে ওই দিকটা যেতে পারিনি। তো অনেক বেশি রোদ্র ছিল, গরম ছিল, তখন দুপুরটা একটা দেড়টা বেজে যায়। তো আমরা আবার ব্যাক করি, ব্যাক করে আমরা আবার লালমাটিয়ার দিকে চলে আসি। ওখানে এসে যে সাপ যে রেস্তোরাঁটার কথা আমরা বলছি, সেখানে মনিটার আমাকে সবাই অনেক বেশি পছন্দ করতো, কারণ আমরা সেখানে এত বেশি রেগুলার ছিলাম। তো আমরা এখানে যে দাঁড়িয়ে আছি, আমরা মানে কোনো সিট পাচ্ছি না বসার জন্য। তো আমাদের পরিচিত যে বেটার গুলা ছিল তারা বললো যে আপু একটু দাঁড়ান, আমি আপনাদের জন্য সিটের ব্যবস্থা করে দিচ্ছি। তারপর আমরা বসলাম, ও আর আমি সেদিন সামস্টার খেলাম, ইলিশ খেলাম, ওইখানে অনেক ভালো সময় কাটলো। তারপর যখন সন্ধ্যা হয়ে আসলো আবার ওইখান থেকে আমরা বের হলাম খাওয়া দাওয়া করে, বের হয়ে তখন আমরা আবার রমনা গেলাম। রমনায় গিয়ে অনেকক্ষণ ঘুরলাম, অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম, তারপরে আবার বাসায় ফিরে আসলাম। ঠিক এটা ছিল 2008-07 মাঝামাঝিতে ছিল এটা, যখন ওর সাথে আমার সম্পর্কটা হয়ে যায় আর কি। ঠিক এই কষ্টটাই আমি 2009 অনেক বেশি অনুভব করেছি, যে আজ পয়লা বৈশাখ যে লোককে আমার নিজের শাড়ি কিনে দিল, আমাকে বললো যে এভাবে এভাবে বের হবা, আমরা সকাল থেকে অনেক বেশি মজা করবো, সারাটা দিন আমাদের এতটা আনন্দে কেটেছিল। হ্যাঁ সে বলে দিত। এবং একটা মজার কথা বলি যে মোহাম্মদপুরে অনেকেই হয়তো চেনে যে জেনেভা ক্যাম্প জায়গাটা, হ্যাঁ জেনেভা ক্যাম্প, তো সেখানে ভিতরে যে মার্কেট আছে সেখানে পাকিস্তানি কিছু মেহেদি পাওয়া যায়, পাকিস্তান খুব ভালো কালার হয় সেই মেহেদি, এখানকার চুড়ি খুব সুন্দর, মুস্তাকিমের চাপ, হ্যাঁ মুস্তাকিমের চাপ খুব, এগুলো সবাই খুব পছন্দ করে। আমি মাঝে মধ্যে সেখানে যেতাম সন্ধ্যা হলো,
আমারও আসলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই ছিল,
তো অনেক বেশি ভালো লাগতো। এমন কি দেখা যেত যে পয়লা বৈশাখের আগের দিনও সে ওইখানে নিয়ে গিয়েছে আমাকে, যে সুন্দর করে হাতে মেহেদি পোকা, তারপরে ঈদ যদি হতো ঈদের আগে সান্তাসে আমাকে ওখানে নিয়ে যেত মেহেদি কেনার জন্য বা পাকিস্তানি চুড়ি কিনে দেওয়ার জন্য। আমরা দেখা গিয়েছে যে অনেক শপিং টপিং করেছি, তারপর এখান থেকে চুড়ি মেহেদি এগুলো কিনে তারপর এসেছি। এমনকি সে আমার জন্য সকালবেলা কাঁচা ফুল কিনে রাখতো, যে আমি যখন বের হবো শাড়ি পরে তখন সে ফুলটা আমাকে দেবে পয়লা বৈশাখে। সে ফুলটা আমি
সাজানোর আয়োজনে কোনো দিক দিয়ে
কোনো দিক দিয়ে তার কোনো কমতি ছিল না, এবং সে সবচেয়ে মানে সুন্দর জিনিসটাই তার চোখে পড়তো, যে যেটা পড়লে আমাকে ভালো লাগবে, সে চাইতো যে সবচেয়ে অন্যরকম যেন আমাকে দেখতে পারে, কিন্তু সেটা শুধু তার চোখে ভালো লাগতে পারবে, অন্য কেউ যে সেটা দেখে প্রশংসা করবে সেটা শুনতে চেলা দিই না, তার কোনো উপায় নেই। যদি কেউ কখনো এরকম বলেছে বা সে ইশারাও বুঝতে পেরেছে তখন সে তার সাথে ওখানে ঝগড়া শুরু করেছে।
হয়তো কথাগুলো বলার জন্য মেঘলা অপেক্ষা করছিল, আসলে এখানে অনেক বিষয় আছে, কারণ আমাদের দৃষ্টিভঙ্গিতে অনেক প্রবলেম আছে আমরা যখন মানুষকে দেখি,
সেটাই
মানে একদিকে বলছে যে তোমরা তো হয়তো জিনিসটা অনেক কাছ থেকে অনুভব করো বা বুঝতে পারো, গাড়িতে যখন চলছো রাস্তায় যখন হাঁটছো তখন এই যে আমরা বলি সেক্সুয়াল অ্যাবিউজমেন্ট, এটা কিন্তু বিভিন্ন দিক দিয়ে হয়, আর এই অ্যাবিউজমেন্টের সবচেয়ে বড় দিকটা হচ্ছে যে দৃষ্টি দিয়ে বিভিন্ন ভাবে একটা মেয়েকে বা একজন নারীকে অসুস্থিকর একটা পরিবেশে দাঁড় করিয়ে দেয়, সেটা হয়তো যে কেউ ভালোবাসে যখন তখন ওই দৃষ্টি দাঁড়িয়ে সহ্য করতে পারে না তার ভালোবাসার মানুষের। তারপরে
তারপর আরেকটা মজার কথা বলি, আমার আরেকটা পছন্দের খাবার হচ্ছে গ্রিল চিকেন, গ্রিল চিকেনটা আমি খুব পছন্দ করি, গ্রিল পাবদা এটা আমি খুব বেশি পছন্দ করি। তো ও আর আমি আরেকটা রেস্টুরেন্টে একবার বসলাম খাওয়ার জন্য, তো এরকম পাশের টেবিলে কয়েকটা ছেলে বসেছে, ওরা খাওয়া দাওয়া করছে, ছেলেটা শুধু কয়েকবার আমার দিকে তাকিয়েছিল, সে আমাকে ওখান থেকে রেস্টুরেন্ট থেকে উঠিয়ে নিয়ে সে খাবার অর্ডার করেছে, সে কোনো খাবারই আমাকে খেতে দিল না, জাস্ট সে বিলটা পে করলো, পে করে উঠে চলে আসলো, যে ওই লোকগুলো তোমার দিকে এভাবে তাকাচ্ছে তো আমরা এখানে বসতে পারবো না, এখানে কোনো প্রয়োজন নাই। আরেকবার ও আর আমি বেড়াতে যাচ্ছিলাম তো গাজীপুরে থেকে, আমার কিছু বান্ধবীও ছিল সাথে, ওই পিকনিক স্পটে আমরা যাচ্ছিলাম, তো সেখানে এরকম কিছু লোক পেছন থেকে বারবার এরকম উঁকি মেরে দেখতে পেত আমাদেরকে, সে কিছু দূর যাওয়ার পরে সে গাড়ি থেকে নেমে গেল, নেমে যেয়ে সে গাড়ি ছেড়ে দিল, ছেড়ে দিয়ে তারপরে সে অন্য একটা বাসে করে আমরা এতগুলো ফ্রেন্ড সহ অন্য একটা বাসে করে আমরা তারপরে সেখানে গেলাম, সেগুলো সহনায়সী করে ফেলত, এবং এগুলো মানে মনে হতো যে ওর জন্য এগুলো কোনো ঘটনাই না, মানে যে কোনো কাজই মনে হয় ওর জন্য অসম্ভব ছিল না, হ্যাঁ অনেক বেশি ছিল, শুধুমাত্র একটা কাজই তার জন্য অসম্ভব হয়েছিল, আমাকে ভালোবেসে বিয়ে করাটা, এটাই শুধু তার কাছে অসম্ভব হয়েছিল, তখন সবকিছু মুহূর্তের মধ্যে তাকে সম্ভব হয়েছিল। আজও আমি ভুলতে পারিনি, এত বেশি কষ্ট পেয়েছি ওই মুহূর্তগুলো, আমি এত বেশি একা ছিলাম, আমি আমার কষ্টগুলো আমার পরিবারের কাছেও বলতে পারতাম না, কারণ আমি কোন মুখে তাদের কাছে বলবো, তাদের কোন নিষেধ বারণই আমি শুনিনি। তারা আমাকে অনেক বুঝিয়েছে যে তুমি মনির আশা বাদ দাও, ও তোমাকে বিয়ে করবে না। কিন্তু তারপরও বুকের মধ্যে একটা আশা বেঁধে বসেই থাকতাম যে না, একটু অপেক্ষা করি। ও আমাকে আজ বকা দিচ্ছে, আজ আমার সাথে কথা বলছে না, দুদিন পরেই তো ঠিক হয়ে যায়। এভাবে আমি অপেক্ষা করতে থাকি। তো একটা পর্যায়ে আমি অনেক বেশি পাগলের মতো হয়ে যাই, যখন আমার সাথে অনেক বেশি খারাপ আচরণ করে, আমার ফোন ধরে না। আমি ওর ফোনটা তখন ঘন্টা পর ঘন্টা ওয়েটিং দেখি। আমি ওকে কখনো সন্দেহ করতাম না, কারণ ওর সাথে আমি যখন বাইরে যেতাম, আমার চোখে কখনো পড়েনি যে ও কোনো মেয়েকে অন্য দৃষ্টিতে দেখতেছে বা ও কারো সম্বন্ধে কখনো কোনো খারাপ কমেন্ট করতেছে। এই জিনিসগুলো আমি ওর মধ্যে কিন্তু কখনোই দেখিনি, যার কারণে কিন্তু ওর প্রতি অনেক ভালোবাসা বিশ্বাস সবকিছুই আমার ছিল। আমি ভাবতাম যে আল্লাহ যেন ওকে আমার জন্য পৃথিবীতে পাঠিয়েছে, এই সেই মানুষ যে আমাকে এত বেশি খেয়াল রাখতে পারবে, আমার জীবনে সব ইচ্ছা স্বাদ আল্লাহ সবকিছু পূরণ করতে পারবে। তো ওর সাথে যখন কথা আমার হতো না, ও আমাকে অনেক বেশি অ্যাপ্রিয়েট করে। আমি ওকে জিজ্ঞাসা করি যে কি ব্যাপার, তোমার ফোনটা এত বেশি ওয়েটিং ছিল না? আমি আমার ওয়াইফের সাথে কথা বলি। আমি কি বলো, এটা তোমার ওয়াইফের সাথে মানে? তো হ্যাঁ, আমি বিয়ে করছি। তো আমি এটা কিছুতেই বিশ্বাস করতে চাইনি, বিয়ে করেছো অনেক পাগলামি করো এরকম মুখোশা পর ঘন্টা
এভাবে আপনাকে কথা বলতে। আমি বিয়ে করেছি কিন্তু আপনি তো বিশ্বাস করতেন না।
না না, আমি কথা বিশ্বাস করতাম না। তো একটা পর্যায়ে আমার এক বা খালাতো বোন আমাকে বুদ্ধি দেয়। ব্যাপারটা হয়তো অনেকে কুসংস্কার নেয়, অনেকেই এটা মানে বিশ্বাস করে যে চল তুই আর আমি এক কাজ করি, ওইখানে একটা হুজুরের বাড়ি আছে, ওই এখানে ওই হুজুরটা নাকি দিন আনে, তো ওইখানে গেলে হয়তো আমরা জানতে পারবো যে আসলে কি বিয়ে করছে কিনা। তা আমি এরকম পরে আমার এই খালাতো বোনের কথা শুনে আমি ওই খালাতো বোনকে সাথে নিয়ে যাই, বিভিন্ন জায়গায় যাই। জুরাইনে একটা জায়গা আছে, সেদিন হয়তো নামটা আমি বলতেছিলাম, এক ফকিরের বাড়ি আছে, সেখানে গেলাম। সেখানে যাওয়ার পর সেখানকার লোকজনরা আমাকে বলতেছে যে 10,000 টাকা লাগবে, 10,000 টাকা আপনি দেন, ওই ছেলের সম্বন্ধে আপনাকে সবকিছু বলে দিব, সেই ছেলে আপনাকে বিয়ে করছে কিনা, অন্য কাউকে বিয়ে করছে কিনা, বা আপনাকে বিয়ে করবে কিনা সবকিছু বলেন। তো তখন ওই মুহূর্তে আমার মাথা খারাপ হয়ে যায়, আমি আসলে এত টাকা কোত্থেকে জোগাড় করছি? কিন্তু আমি সঠিকভাবে তথ্য পাচ্ছি না যে ও আসলে বিয়ে করেছে কিনা, ও এই বলে বিয়ে করবে না, এই বলে বিয়ে করেছে। আবার যখন আমি অনেক বেশি কান্নাকাটি করি, অনেক বেশি কষ্ট পাই, তখন আবার বলে যে না ঠিক আছে আর একটু অপেক্ষা করো। আর না, আমি তখন টাকা জোগাড় করার জন্য মানে পাগলের মতো ছুটে ছুটি করি।
এটা একটু বন্ধুদেরকে বলে রাখি, কারণ এই ঘটনাগুলো সামনে আমরা প্রায়শই করি, যারা ধর্মকে বিভিন্ন ভাবে বুঝি করে, শুধু একটি ধর্ম না, প্রায় ধর্মে যে এই ঘটনাগুলো আমরা দেখতে পাই যে মানুষকে হয়তো যেভাবে পুঁজি করে, মানুষকে মৌসুমকে পুঁজি করে টাকা করার একটা চেষ্টা করে। এই জায়গাদের মধ্যে যারা জড়িত আছে, আমরা আশা করবো তারা জায়গা থেকে সরে দাঁড়াবে। আর এই ধরনের কুসংস্কারের ছন্দ যে ব্যাপারগুলো আছে বা টাকার বিনিময়, যদি সত্যিকার অর্থে আল্লাহর কোন নেক বান্দা হয়ে থাকে বা সত্যিকার অর্থে স্রষ্টার কোন নেক বান্দা হয়ে থাকে, যে মানুষকে উপকার করতে পারে, সে আর যাই হোক টাকার বিনিময়ে কিছু করবে না, একটা পরিপূর্ণ বোঝার মানসিকতা আমাদের আছে। এই ব্যাপারগুলো আসলে আমাদের সমাজ থেকে বন্ধ হওয়া উচিত আছে।
কিন্তু ওই মুহূর্তে আসলে আমার অবস্থা এতটাই পাগলের মতো ছিল যে আমি চেয়েছিলাম যে কোনো উপায় ওকে বাড়ি থেকে আমি কোন রকম সহযোগিতা পাচ্ছিলাম না। তখন দেখা যেত যে আমি যেভাবেই হোক, আমার খালাতো বোন আমাকে অনেক হেল্প করেছে, খালাতো ভাই একজন অনেক হেল্প করেছে, ওরা আমার কাছে বাসায় এসেছে বেড়াতে, আমি ওকে বলতেছি যে ভাই আমার কিছু টাকা দাও, আমার একটু জরুরি প্রয়োজন আছে, এই বলতাম, বা আপু তুমি আমাকে কিছু টাকা দাও, কারণ আপু তো ব্যাপারটা জানতো যে আমি এটা কেন চাচ্ছি। তারপর আমার কাছে যাই কিছু টাকা পয়সা জোগাড় হতো, এই নিয়ে আমি কখনো জুরাইন, কখনো শনিরাগড়া, কখনো শাখারি বাজার। শাখারি বাজার একটা সাধু আছে বেশ নাম করা, অনেকেই হয়তো জানেন তার কথা। তো আমার একটা বান্ধবীর মুখে আমি তার কাছে শুনি যে ওইখানে গেলে হয়তো ভালোভাবে মানে আমি সঠিক ইনফরমেশনটা পাবো যে আসলে কি সে বিয়ে করেছে কিনা। তো আমার তখন খুব জন্ডিস হয়, এটা 2009 সালের কথা বলতেছি, অনেক বেশি জন্ডিস হয় এপ্রিলের পরে, অনেক বেশি জন্ডিস হয়, আমি কোনো কিছু খাওয়া দাওয়া করতে পারতেছি না। তো শাখারি বাজারের বিল্ডিং গুলো তো খুব মানে একদম কাছাকাছি হয় আর খুব ছোট ছোট, সিঁড়ি গুলো খুব ছোট ছোট। তো আমি সে বান্ধবীকে নিয়ে সেখানে যাই, যাওয়ার পর প্রায় 3 থেকে 4 ঘন্টা দীর্ঘ লাইন, বিশাল আকারের লাইন, 3 তলা থেকে 4 তলা পর্যন্ত, একদম নিচ থেকে শুরু করে 3 তলা পর্যন্ত মানে মানুষের লম্বা লাইন সেখানে, এবং অন্ধকার, এমনকি আলো বাতাস যাওয়ার মতো ব্যবস্থা নাই। সেখানে আমি দাঁড়িয়েছিলাম প্রায় 3 ঘন্টার মতো শুধুমাত্র ওই সাধুর সাথে একটু কথা বলার জন্য। এইদিকে মানে মানুষের এত বেশি চাপাচাপি ছিল, মানে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, মানে তার উপরে আমার ছিল প্রচন্ড জলি, কোনো কিছু খাওয়া দাওয়া করতে পারছিলাম না, মানে আমি মানে বমি করে দেওয়ার মতো অবস্থা, এত বেশি গরম, এত বেশি গরম, এত বেশি খারাপ অবস্থা, মানে মানুষের চাপাচাপি, মানে মনে হচ্ছিল যে ওই মুহূর্তে বোধহয় আমার নিঃশ্বাস বের হয়ে যাবে। জন্ডিস থাকা অবস্থায় আমি এখানে গিয়েছি, এখানে আমি লাইন ধরে দাঁড়িয়ে আছি। আমার হ্যাঁ আমার আগে মনে হয় এখানে আরো 50-60 জন মানুষ হবে প্রায় 3 ঘন্টার মতো। এর মধ্যে কিন্তু মনির তখন মানে এমনিতে মনির আমার সাথে কথা বলতো না, ফোন দিত না, কিন্তু ও তো কি করে বুঝতো আমি যখনই বাহিরে যেতাম তখনই ফোন দিত, তা আমি তোর ফোন ধরতে পারছি কিনা তার পর্যায়ে ধরি। ধরার পর আমাকে তখন প্রচন্ড বকাঝকা করে, গালাগালি করে, বলে যে এই কারণেই তো তুমি আমার ফোন ধরো না, তুমি ভালো না, দেখবা আমি তোমাকে বিয়ে করবো না, তুমি কোথায় গেছো। ও ভাবতো যে আমি হয়তো অন্য কারোর সাথে সম্পর্ক করছি যার কারণে আমি ওর ফোন ধরতেছিলাম, কিন্তু আমি তো ওই মুহূর্তে বলতে পারতেছিলাম না যে আসলে ওর মনের অবস্থাটা জানার জন্য যে আমি এরকম একটু এত লম্বা একটা ভিড়ের লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি। ওইদিকে আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, আমার এত বেশি কষ্ট হচ্ছিল। একটা পর্যায়ে এরকম 3-4 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আস্তে আস্তে করে মানে এক একটা সিঁড়ির মধ্যে মানে দুজন এত চাপাচাপি করে দাঁড়িয়ে আছে, মানে মহিলা পুরুষ একজনের গায়ের উপর একজন, এরকম একটা অবস্থা। এখানে ইন্ডিয়া থেকে লোকজন আসে, এইসব কথাবার্তা শুনে আমার খুব আগ্রহ বেড়ে যায় যে এখানে গেলে হয়তো আমার কাজটা বোধ হয় হয়ে যাবে, কারণ ওই মুহূর্তে আমার মধ্যে এটা কাজ করেনি যে আল্লাহ পাক না চাইলে কোনো কিছুই সম্ভব না। তো আমার শুধু তখন এটাই মনে হয়েছে যে আমার যত রকম চেষ্টা করা সম্ভব আমি চেষ্টা করে যাই।
বিভিন্ন ধরনের আধ্যাত্মবাদের কথা বলা হয়, আধ্যাত্মবাদকে হয়তো অনেকে সন্ন্যাসী অনেকে সুখে নামে আমরা আখ্যায়িত করি, তাদের হয়তো আল্লাহ রাব্বুল আলামিন বা ভগবান বা ঈশ্বর যাই নামে ডাকি না কেন, তাদের সাহচর্য হয়তো তাদের দ্বারা কোনো উপকার হতে পারে, কিন্তু এখানে সিদ্ধির ব্যাপার আছে, এখানে আদান প্রদানের ব্যাপার আছে, সেখানে আমি বিশ্বাস করতে হয়তো কষ্ট হয় যে সেখানে হয়তো আধ্যাত্মবাদটা ততক্ষণে অবস্থিত না। তো এখন ওই অবস্থাতে আপনার পুরোপুরি
হ্যাঁ পুরোপুরি চেষ্টা করছি, তো এর মধ্যে আমার অনেক বড় একটা বিপদ হতে নিয়েছিল, মানে আমি একরকম মানে ভুল পথে তো পা দিয়েই ফেলেছিলাম। আমি যখন এখানে যাই, যাওয়ার পর একটা পর্যায়ে সাধুর সাথে আমি কথা বলতে পারি, তো উনি সেখানে কোনো টাকা পয়সা চাইনি, তো উনি আমাকে বলতেছে যে না এই ছেলে এখনো বিয়ে করে নেই, কিন্তু কোনো লাভ হবে না ঘুরে, এ তোমাকে বিয়ে করবে না, আর যদি তোমার একে খুব বেশি প্রয়োজন হয় তাহলে তুমি একটা দিন বললো রবিবার দিন বললো যে সেদিন কিন্তু সে অন্যান্য রোগী দেখে না বা যারা তার কাছে যায় সেদিন দেখে না, সে আমাকে যেতে বললো। তখন তো আমার তখন একটু সন্দেহ হলো যে কি ব্যাপার, অন্যান্য দিন যে লোকগুলো যাবে না সেদিন যদি আমি যাই আমার যদি কোনো প্রবলেম হয়, তো আমি ভাবলাম যে আজকে যদি আমি এই কাজটা করতে যাই তার কাছে, তো যার জন্য আমি মনিরকে কাছে আসি, তখন যদি আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো মনির তো তখন আমাকে কিছুতেই গ্রহণ করবে না, মনিরকে পেতে গিয়ে না নিজেরই সবকিছু হারিয়ে ফেলি, এটাই তখন ভাবছিলাম, তখন আমি সেখান থেকে চলে আসলাম।
বলা হচ্ছে আপনাকে যে রবিবারের দিন সাধারণত রোগীরা আসে না, দর্শনার্থীরা থাকে না, সেই দিন আপনাকে আসতে হবে।
হ্যাঁ আমাকে আসতে বলা হয়েছে, তাহলে উনি পার্সোনালি আমার মানে ঘটনাটা সে শুনবে।
আপনি কি তখন তার আবহাওয়া বা তার কথা বলার ধরন বা সবকিছু দেখে আপনার মনে হয়েছিল যে এখানে হয়তো কোন রকমের দুর্বিসন্ধি আছে?
এখানে অনেক লোকজন ছিল, তো এটা আমার তখন মনে হয়নি, তখন আমি ওইখানে যখন ছিলাম আমি সিদ্ধান্ত নিয়েছি যে হ্যাঁ আমি অবশ্যই যাবো, কিন্তু আমি যখন বাসায় চলে আসি তখন আমি ভাবছিলাম যে লোকটা এই কথা বললো কেন, যেদিন অন্যান্য দর্শনার্থীরা বা রোগীরা থাকবে না সেদিন আমি কেন যাবো। পরে আমি ভাবলাম যে না ওইখানে যাওয়া বোধ হয় আমার
আমরা ভবিষ্যৎ দ্রষ্টা না, তারপর আমরা বলবো যে এই ধরনের ঘটনা কিন্তু প্রায়শই সমাজের বিভিন্ন জায়গায় আমরা জানতে পারি বা দেখতে পারি। তো বন্ধুরা আমরা এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবো যাতে করে আমাদের আমাদের বড় যে সম্পদ মেয়েদের ক্ষেত্রে যেমন সবচেয়ে বড় সম্পদ যদি হয় সেটা হচ্ছে তারা আত্মবিশ্বাস বা আমাদের সবার বিশ্বাস, এই জায়গাটার ব্যাপারে আমরা একটু সতর্ক থাকবো। তবে হ্যাঁ এই কথাটা ধরে নেওয়াই যেতে পারে, এই কথা অবশ্যই বলা যেতে পারে, এটা অনস্বীকার্য যে আধ্যাত্মবাদ বা সিদ্ধিবাদ বা সন্ন্যাসীরা সুস্থা সাহচার দিয়ে সে যে মানুষের উপকারের জন্য অনেক কিছু করতে পারেন, পারেন না যে তা নয়, কিন্তু অনেক দুরূপ স্মরণের ব্যক্তিত্ব আছে তা যারা এই এই জিনিসটাকে খণ্ডাবি পর্যায়ে নিয়ে এসে মানুষের
প্রতি আমার মনে হয় লাগবে যে যখন সেটা সে কমার্শিয়াল কাজে লাগাচ্ছে তখনই তার উদ্দেশ্য এবং সততা নিয়ে আমাদের চলে আসে। তারপর
এখান থেকে তো আমি একটু চিন্তা করলাম, চিন্তা করে বেঁচে গেলাম। তো এর মধ্যে আমার বাসায় আমার আরেকটা কাজিন আসে, ওর নাম হচ্ছে সুজি, আমার একটা বোন আসে, তো ওর একটু ওর হাজবেন্ড নিয়ে প্রবলেম ছিল, ওর হাজবেন্ড মাঝখানে অনেকদিন ওর সাথে যোগাযোগ করেনি, তো সে আমাকে আরেকটা অ্যাড্রেস দেয় বাচ্চায় মধ্য বাচ্চাতে একটা লোকের কাছে যাওয়ার কথা বলে সে, সে আমাকে বলে, আমার খালাতো বোন আমাকে বলে, তুমি শুধু সেখানে যাবা, ওখানে গিয়ে তুমি যার সম্বন্ধে জানতে চাও শুধু তার নাম বলবা, যে মনির নামটা বললেই হবে, তুমি দেখবা যে তোমাকে দেখার পরে সে লোকটা সবকিছু অটোমেটিক বলে দেবে, তোমার নিজেকে কিছুই বলতে হবে না। তো আমি তখন আমার ওই আপকে জিজ্ঞেস করি যে এইটা কি বলতে, সেটা কিভাবে সম্ভব, আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন তো আমাদের ভিতর থেকে যদি আমাদের সমস্যাগুলো না বলি তো ডাক্তার কি করে আমাদের চিকিৎসা করবে, কিভাবে মানে ওষুধ গুলো দিবে, বলতেছে যে তুমি যেয়ে দেখো কোনো সমস্যা হবে না। তো তখন তো আমরা শনি একলাতে থাকি, তো দুপুর বেলা আমি তো একদিকে চিন্তা করতেছি যে মনির সাথে আমার ঝগড়া থাকি, যা এই একটা সুযোগ ও তো আমার সাথে এখন কথা বলবে না, এই সুযোগে আমি যাই পাঠাতে গিয়ে ব্যাপারটা জেনে আসি আসলে কেউ বিয়ে করেছে কিনা। তো তখন আমি শনি একটা থেকে বাসে উঠলাম, বাসে উঠে ঠিক জনপথের মাঝামাঝি ওইদিকে আমাকে গাড়ি থেকে নামিয়ে দিল। তো এত বেশি জ্যাম সাজাবাদে ওই দিকটাতে, গাড়িটা আমাকে এমন ভাবে নামিয়ে দেয় আর আমার মাথায় এত বেশি টেনশন কাজ করতেছিল যে আমি রোড কিভাবে ক্রস করবো সেটাই করতে পারতেছিলাম না, রোড যে পার হবো সেটাই পারতেছিলাম না, মানে আমার মাথা ঘুরতেছিল। এবং আমি কিন্তু আগেই বলেছিলাম যে তখন আমার জন্ডিস ছিল, কোনো কিছুই খাওয়া দাওয়া করতে পারতাম না এবং আমার প্রেশার অনেক বেশি লো হয়ে গিয়েছিল। তারপর আমি অনেক কষ্ট করে রাস্তাটা পার হলাম, পার হয়ে যে জনপথের একটা সাইডে যে দাঁড়ালাম, তো সেখান থেকে বোধ হয় ওই বাজার দিকে গাড়ি পাওয়া যায়। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা বাসে উঠলাম, অনেক লোক অনেক ভিড় ছিল, তো প্রায় দেড় দুই ঘন্টার মতো লাগলো, আমি সেখানে পৌঁছালাম বাসা,
সেখানে বলতে আবার আরেক
জায়গায়, হ্যাঁ আরেক জায়গায় পৌঁছালাম।
আলোচনা গুলো এরপর যে না চলে যায় ইরাজ এবং মেঘা, যে আমরা আজকে আধ্যাত্মবাদ নিয়ে বা বিভিন্ন আস্থা নিয়ে হয়তো কোনো ডকুমেন্টারি করতে বসেছি, বিষয়টা আসলে জানা প্রাসঙ্গিক ভাবে কথাগুলো চলে আসছে। আর শুধু এখান থেকে আমরা একটি মেসেজ নিয়ে আসছি, সেটা হচ্ছে যে কি পরিমাণ পাগল প্রায় হয়ে আছেন সেই তার ভালোবাসার মানুষ মনিরের জন্য, যে কারণে তার হাতে আর অন্য কোনো অর্থ নাই, যেহেতু বাড়ি থেকে তার সাথে সহযোগিতা করছে না বা তার মনিরকে যোগাযোগ করার অন্য কোনো মাধ্যম তার তার কাছে নাই, তাই সরল প্রাণ একজন মানুষ বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে। হ্যাঁ বিভিন্ন জায়গায় মানে একেবারে একেবারে তার আসলে কোন রকমের কোন ক্ষেত্র নাই, তাই বয়স তো তখন খুবই কম, কেবল ইন্টারমিডিয়েট শেষ করেছেন, সে অর্থে পরিণত বয়স আমি বলবো না, কিন্তু আমি মানসিকতাটার কথা চিন্তা করছি যে মনিরের জন্য তিনি কতক্ষণ ব্যাকুল ছিলেন যে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছেন।
আমার মনে হয় যারা শুনছেন তাদের অবশ্যই শিখুন একটু ব্যাপার আছে এইসব ব্যাপারে, যেন তারা অবশ্যই সাবধান,
সেই ব্যাপার নিয়ে তোমরা কথা
বলছি। এবং গুরু আমি এখানে একটু বলতে চাই, প্রথম দিকে তো আমি বেঁচেই গিয়েছিলাম অনেকটা, যে যেটা বললাম যে সাক্ষী বাজারের যে সাধুর ব্যাপারটা বললাম, তো আমি একটা পর্যায়ে সেখানে পৌঁছাই বাড্ডাতে পৌঁছাই, এবং আমার খালাতো বোন যেভাবে আমাকে বলেছিল যে ওইখানে যারা দেখবা যে লোকজন আছে, একটা বিশাল বড় একটা রুম, সেখানে সে লোকটা বসে, মানে যে ওখানকার সাধু আর কি, সবাই তো তাকে বাবা বলেই ডাকে, যে সে এখানে বসে যেই তার সামনে যায় এই নাম ধরে ডাকা হয়। তো আমিও সেখানে মানে সিরিয়াল দিই, যে আমি যেহেতু মনিরের সম্বন্ধে জানবো আমার সিরিয়াল পরে সেখানে 99, মানে আমার আগে আরো 99। তো আমিও অনেকের কথাবার্তায় শুনলাম যে আমিও হঠাৎ করে আশ্চর্য হয়ে গেলাম, যে দেখলাম যেই শুধু নাম বলতেছে, যে আমার আগে আরেকজন লোক গেল তার ছেলেকে খুঁজে পাচ্ছে না, শুধু তার ছেলের নামটা সে লোকটা বলে রেখেছে এবং সে লোক অটোমেটিক সবকিছু বলে দিচ্ছে যে তোমার ছেলে এখানে আছে বা তোমার শরীরে এই সমস্যা। তখন আমার মধ্যে একটু বিশ্বাস কাজ করে যে না, অন্যান্য জায়গায় এরকম কিছু শুনিনি, এই লোকটা তো সত্যি এরকম কিছু বলতেছে। তো যখন মনির বলার পরে আমি গেলাম, কাছে যাওয়ার পর লোকটা চোখ বন্ধ করে আছে, যাওয়ার পরে আমি এখানে বসে আছি, তো জানতে চাইলাম, বলতেছে যে তুমি ওরে পাগলের মতো ভালোবাসলে কি হবে, ও তো তোমার বিয়ে করবে না, ও মনে হয় বিয়ে করে ফেলছে, এটা আমাকে বলতেছে যে ও বিয়ে করে ফেলছে। আমরা তখন মানে আমি ওখানে কান্নায় অনেক বেশি ভেঙে পড়ি, ওই মুহূর্তে আমার মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিল যে আমার বাবা মা ভাই বোন কেউই আমার পাশে নেই এই মুহূর্তে, আমি এমন একটা জায়গায় অনেক কষ্ট করে আমি কান্নাটাকে ধরে রেখে সেখানে কথাগুলো শুধু শুনতেছিলাম। এবং আমি উনি আমাকে বললো যে ঠিক আছে, দুদিন পরে তুমি যোগাযোগ করো, তোমাকে এখান থেকে ওষুধ ওষুধ দিয়ে দেওয়া হবে, যেন তোমার ফুলে যাওয়া সবকিছু ঠিকঠাক হয়ে যায়। তারপর আমি বাসায় চলে আসলাম, আমি ওই নাম্বারে ফোন করি যে আমি আবার কখন যাব, আবার যাব, যে এই প্রথমবার হয়তো ঘটনা মিথ্যাও হতে পারে, কারণ আমি এমন কোনো প্রমাণ এখনো পাইনি যে মনি আসলে বিয়ে করেছে। হ্যাঁ খবর নেওয়ার চেষ্টা করতেছি। তো আমি যখন সেই লোকটা ভিজিটিং কার্ডে ফোন দিই, নাম্বার দেখে ফোন দিই, দেওয়ার পর লোকটা আমাকে বলতেছে যে হ্যাঁ আপনি ওই মেয়েটা না, আমি যখন বসেছিলাম দেখলাম যে চোখ বন্ধ ছিল লোকটার, কিন্তু আমি সেখানে কি ধরনের পোশাক পরে গিয়েছি, কেমন ভাবে ছিলাম, সে আমার সম্বন্ধে তখন বর্ণনা দিচ্ছে। সে বলতেছে যে মনির বিয়ে করে ফেলল, কোনো ব্যাপার না, সে আমি আপনাকে ওকে আবার আপনার কাছে ফিরিয়ে আনতে পারবো। তখন আমার মধ্যে তো ওই মুহূর্তে এটা চিন্তা হয়নি যে আমার জন্য আরেকজনের সংসার ভেঙে যাবে। তখন শুধু আমি
বলছেন সেই বাড়িটা সাধু বাবা,
হ্যাঁ সাধু বাবা, সে বলতেছে যে আপনি একটু যোগাযোগ করেন আমার সাথে, তাহলে ইসে হবে, উনি আবার আপনার কাছে চলে আসবে, যদি বিয়ে করেছে এখনো হয়তো বউকে ঘরে তোলে নাই, এটা বলেছে। আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, যাক একটু আশ্বাস আমি এখানে পেলাম। তো ওই লোকের সাথে কথা হওয়ার পরে কিছুক্ষণ পরেই সে আমাকে বলতেছে একটু সেবা দিতে হবে, সেবা দিতে হবে, মানে উনি হচ্ছে যে হিন্দু, হিন্দু কোন একটা দেবীর ঘর উনার উপরে ছিল, মনসা দেবীর কথা বলছিল, বলতেছে যে একটু দেবীকে সেবা দিতে হবে। তো আমি ভাবছি যেহেতু হিন্দু ধর্মে দেবীর কথা বলতেছে সেবা, তো আমি ভাবলাম যে হয়তো ফল টল কিছু একটা দিতে আমাকে হবে, তাহলে ঠিক আছে কোনো ব্যাপার না। তারপর দেখি যে সে আমাকে ফোনের মধ্যে উল্টাপাল্টা কথাবার্তা সে বলে বসছে যে আপনি যদি আসলেই চান তাহলে হয়তো আপনি এখানে আসবেন, আপনি আমাকে কিছুটা সময় দিবেন। এই লোক আমাকে সরাসরি আমার সেবা করতে হবে। তখন আমি বলতেছি যে আপনি এটা কি ধরনের কথা বলতেছেন, আপনার সেবা করবো মানে? বলছে যে হ্যাঁ আপনি, আমি আপনার কণ্ঠস্বর পেয়েছি,
আপনাকে বলছে যে আপনাকে পার্সোনালি তাকে সেবা দিতে হবে,
সেবা দিতে হবে। বলতেছে যে আমি আপনার কম্পিউটার পেয়েছি, আমি আপনার ফোন নাম্বার পেয়েছি, এখন যদি আপনি আমাকে সেবা না দেন তাহলে কিন্তু আমি আপনার বিশাল কোনো ক্ষতি করে ফেলবো। সে আমাকে বলতেছে যে আমি মোবাইল থেকে এখানে আপনাকে ফু দেবো, আপনার কিন্তু এখানে অবস্থা খারাপ হয়ে যাবে। সে আমাকে এরকম থ্রেট করতেছে। তো ওই মুহূর্তে আমার মাথা তখন খারাপ হয়ে যাচ্ছে, আমি এই ব্যাপারটা কারোর সাথেই শেয়ার করতে পারছিলাম না যে এখন আমার কি উপায় হবে। এমনিতেই মনির আমাকে ছেড়ে যাচ্ছে, আমি ওকে পাচ্ছি না, তার উপরে নিজে মানে নিজেই এত বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছি। তারপর এই লোকটা ফোন আমি কেটে দিলাম, এই কথা শোনার সাথে সাথে আমি তখন ফোন বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর এই লোকটা আমাকে বারবারই ফোন দিতে থাকলো, আমি আর কখনোই তার ফোন রেসপন্স করলাম না। করার পর আমি মনিশকে তখন আবার ফোন দিলাম, আমি চেয়েছিলাম যে মনিশকে যেভাবেই হোক আমি একটু জানাই যে দেখো তুমি আমাকে বিয়ে করো, আমার জীবনটা এভাবে নষ্ট করে দিও না, কারণ আমি তোমার ছাড়া অন্য কাউকে চিন্তাই করতে পারি না, আর আত্মীয় স্বজন সবাই জানে যে তুমি আমাকে বিয়ে করতেছো। তো মনির কিছুতে আমার কথায় সাড়া দেয়নি, মনির সে তার কথাতেই মানে অটুট থাকলো যে সে আমাকে কিছুতেই বিয়ে করবে না। তো এর মধ্যে আমি অনেক কিছু ভেঙে পড়লাম। তার উপরে যখন ওই ধরনের লোকের কাছ থেকে এই ধরনের প্রস্তাব আমি পেলাম, তখন মাথা আমার একেবারেই খারাপ হয়ে যাচ্ছিল যে আমার বোধহয় আর বেঁচে থাকাই হবে না, আত্মহত্যা ছাড়া বোধহয় আমার আর কোনো অবলম্বনই থাকবে না, কারণ যেখানে আমার সতীত্ব চলে যাওয়ার মতো অবস্থা হচ্ছে, আর আমি যদি এটাই হারিয়ে ফেলি তখন আমি শুধু মনির কেন, তখন তো আমি আর কাউকেই আশা করতে পারবো না। এদিকে আমার ফ্যামিলির এরকম একটা অবস্থা, তার মধ্যে যদি আমার এমন একটা বিপদ হয়ে যায় তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আত্মহত্যা করবো। এবং অনেকবার চেষ্টাও করি, ঘর থেকে বের হই, আমার বাবা মার সাথে আমার অনেক বেশি ঝগড়াঝাটি হয়, ঘর থেকে বের হয়ে যাই, বের হয়ে যে শনি রাখার যে টিকাউ রোডটা,
বন্ধুরা আমি দুঃখিত যে আমি আমার আজকের বন্ধু চন্দ্রার সাথে কথাটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমাকে এইভাবে প্রবেশ করতে হলো কথার মাঝখানে। আমি অবাক হয়ে যাচ্ছি, আমাদের আমাদের সান্ত্বনার সবচেয়ে বড় জায়গাটার নাম যে যে ধর্মের অবস্থানটা কিন্তু আমাদের মাথা রয়েছে, এবং তাকে স্পর্শকতর একটা জায়গা যেটা নিয়ে আমরা হয়তো চাই না কখনই কোন রকমের বিতর্কে কোনো কিছু চুক্তি করি। আমরা যে যে ধর্মই সাথেই আমরা থাকি না সবাই কিন্তু অনেক সম্মান শ্রদ্ধার অনেক ভালো লাগার জায়গা থেকে দাঁড়ান, আর এটাকে পুঁজি করে যারা ভণ্ডামির আশ্রয় নেয়, এটাকে পুঁজি করে যারা মানুষকে ক্ষতি করার জন্য প্রণীত হয়, এদেরকে চিত্রিত জানানোর আসলে কোনো ভাষা আমার জানা নেই। এটা কিন্তু আমি আমি হয়তো ঘটনা প্রসঙ্গে চন্দ্রার মুখ থেকে নির্দিষ্ট ধর্মের কথা আসলো, কিন্তু আমরা যতটুকু জানি সমাজে বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু এই পেশার সাথে জড়িত আছে, নির্দিষ্ট ধর্মের কিন্তু না, একটি হয়তো কথা প্রসঙ্গে তার ক্ষেত্রে একটি নির্দিষ্ট ধর্মের সাধু বাবার কথা আসলো, কিন্তু আমরা সমাজে চোখ খুললে দেখতে পাই যে সব ধর্মের মোটামুটি সব ধর্মেরই কিন্তু এই ধরনের চরিত্র আমরা সমাজে দেখতে পাই। এখানে দুইটা জিনিস অনেক বড় করে দেখতে পাই, একটা জিনিস হচ্ছে যে আমরা কিন্তু ধর্মে জেনেছি যে ধর্মে আসলে কিন্তু আধ্যাত্মবাদ বা সাধুবাদের জায়গা আছে, যেখানে স্রষ্টার সাথে নৈকট্য এত বেশি মাত্রায় চলে আসে সেই বান্দার, সে বান্দা তখন হয়তো স্রষ্টার সাহচারদের থেকে স্রষ্টার সেই সহযোগিতা থেকে সে বান্দা হয়তো মানুষের মানে মানব কল্যাণের উন্নয়নের জন্য মানব কল্যাণের জন্য অনেক কিছুতে ভূমিকা রাখতে পারে। এই ব্যাপারগুলো হয়তো আছে, এই ব্যাপারগুলো আছে, হয়তো না অবশ্যই এই ব্যাপারগুলো আছে, কিন্তু এই জিনিসটিকে বিতর্কিতের মধ্যে ফেলে দেয় এই ধরনের মানুষগুলো যারা এই ধর্মের বিষয়টিকে ফান্ডাম করে। আমি বুঝে না পৃথিবীর এই ধরনের বর্ণিল এ ধরনের পঙ্কিল গ্রুপ গুলো, সে কিন্তু সহজ সরল একটি মন নিয়ে তার ভালোবাসার মানুষকে, যে মানুষ সারা জীবন তার সাথে থাকার জন্য তাকে তাকে ওইভাবে বিশ্বস্ত করে তুলেছিল, তাকে ফিরে পাওয়ার জন্য কিন্তু যেখানে যাওয়ার সেখানে চলে যাচ্ছে, যেখানে না যাওয়ার সেখানেও যাচ্ছে। এবং আমি আমি আসলে কিন্তু অবাক হয়ে স্তব্ধ হয়ে গেলাম যখন শুনলাম যে এই ধরনের ভণ্ডরূপী একজন সাধু বাবা তাকে আহ্বান করছিল তোমাকে আমার ব্যক্তিগত কাজের জন্য তোমাকে সেবা দিতে হবে। কোন দিকে ইঙ্গিত করছে আমার মনে হয় গোটা বন্ধুদের বুঝতে পারছি। আজকের এই ফোরাম থেকে আমি খুব উদাস্তভাবে বন্ধুদেরকে সাথে নিয়ে সবার পক্ষ থেকে আমি অনুরোধ জানাবো বাংলাদেশের ল এনফোর্সমেন্ট লোকজন যারা আছেন, যারা গভর্নমেন্টের বিভিন্ন স্টেকহোল্ডারে কাজ করেন, তারা সবসময় সতর্ক থাকেন এই ধরনের ধন্দ সাধু বাবাসী যে ধর্মেরই হোক না কেন তাদেরকে নির্মূল করার জন্য তারা হয়তো আরো বেশি সতর্ক থাকবেন, আরো বেশি সজাগ হবেন, যাতে করে এই ধন্দরা আমাদের এই সমাজে কোনোভাবে স্থান না পায়, যাতে করে আমাদের সবচেয়ে প্রাণের যে অনুভূতি, সবচেয়ে স্পর্শকাতর যে অনুভূতি, সে ধর্মের জায়গাতে গিয়ে বিতর্কিত না করতে পারে, অথবা চন্দ্রা হয়তো বেঁচে গেছে কোনোভাবে এরকম হয়তো কষ্টের শিকার যেন না হয়। আমরা চলে আসছি চন্দ্রার কথায়, চন্দ্রা ওই অবস্থাতে থেকে তার সর্বশেষ জায়গাটাও যখন হারিয়ে ফেলেছে যে না এভাবে আমি আমার মনকে ফিরিয়ে নিতে পারবো না, তখন সে মানসিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে, হয়তো এই জীবনে তার বেঁচে থাকা সম্ভব হয়ে উঠবে না। চন্দ্রা তার পথ থেকে শুনছে,
তো আমার বাসায় আমার বাবা মার সাথে আমার খুব বেশি ঝগড়াঝাটি হয়, অনেক বেশি বকাঝকা করে। তো মনিরকে আমি অনেকবার ফোন দিই, মনির আমার ফোনের কোনো উত্তর দেয় না, আমার ফোন ধরে না সে। তো তখন আমি চিন্তা করলাম যে মনির বোধহয় আমার সাথে আর কথা বলবে না। তো আমি যেটা কিছুক্ষণ আগে বললাম যে আমি বিভিন্ন জায়গায় মনির খোঁজ খবর নেওয়ার জন্য যেতাম, এর জের ধরে কিন্তু মনির তখন আমার সাথে আরো বেশি ঝগড়াঝাটি করতো। কিন্তু ওই মুহূর্তে কিন্তু আমি পারতাম না মনিরকে জানাতে যে আমি আসলে তোমার জন্যই আমার এই বিভিন্ন জায়গায় যাওয়া। এটা তখন মনির অন্যভাবে নিত, যে নিশ্চয়ই তুমি অন্য কারোর সাথে সম্পর্ক করছো, নাহলে তুমি কোথায় ডাক্তার ফোন কেন ধরতে পারতেছো না। তো এদিকে আমি আমার বাসায় বাবা মার কাছে কোনো উত্তর দিতে পারতেছি না যে তুমি এত সময় পর্যন্ত কোথায় ছিলে বা কেন গিয়েছিলে। যখন তারা অনেক বেশি ঝগড়াঝাটি হয় তখন আমি একবার রাত করে ঘর থেকে বের হয়ে যাই, এবং বাসা থেকে বের হয়ে আমি মেইন রোডে চলে যাই, শনিহাটার যে মেইন রোডটা সেই রোডটার মধ্যে চলে যাই। হ্যাঁ, রোডটার মধ্যে চলে যাই এবং আমি চিন্তা করি যে আত্মহত্যা করবো। সীতাঙ্গে রোডটা আছে, এখান দিয়ে বড় বড় গাড়ি চলাফেরা করে এবং খুব দ্রুত গাড়ি চলাফেরা করে, আমার আর বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই, ওইখানে দাঁড়াবো, কাউকে আর কিছু বলবো না, ফোনটা অফ করে দেবো, ফোন থাকলে থাকবে, ফোন ঠিকটা চলে যাবে, কোনো অস্তিত্ব কেউ পাবে না, তার মারা যাবো, তাহলে হয়তো মনিরও শান্তি হবে, আমার ফ্যামিলিও শান্তি হয়ে যাবে, এই সিদ্ধান্তই আমি নিয়েছিলাম। তো এর মধ্যেই হঠাৎ করে আমার আমি যখন যাচ্ছি আমার বাবা ফোন দেয় আমাকে, হয়তো বাবা বলেই তার মনে কিছু একটা বুঝতে পেরেছিল যে আমার সাথে এরকম ঝগড়াঝাটি হয়েছে, বলতেছে যেভাবে হোক তুমি বাসা থেকে বের হয়েছো এখনই ঘরে আসবা, নাহলে কিন্তু আমি কিছু একটা করে ফেলবো। কারণ আমার বাবা বুঝতে পারছে যে আমি এত বেশি কষ্ট পাচ্ছি, এবং আমার বাবা আমাকে খুব মারধর করেছিল যে আমি যেহেতু বাসা থেকে রাত করে বেরিয়ে গিয়েছি, তো আমি এখন যদি মানে আমার গন্তব্যে পৌঁছতে পারি আমি একটা অ্যাক্সিডেন্ট করে ফেলবো, এটা আমার বাবা তখন বুঝতে পারে। তারপর উনি আমাকে খুব বারবারই ফোন দেয়, দেওয়ার পর আমি এক পর্যায়ে ঘরে চলে আসি, আসার পর তখন আমার বাবা আমাকে জড়িয়ে ধরে, জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করে এবং বলে যে মা তুমি যে এই কাজটা করতে চাচ্ছি না, আজকে যদি তোমার কিছু হয় আমরা কাকে নিয়ে থাকবো, আমাদের কোনো বড় ছেলে নাই, তুমি তো বড় নেই, কেউ তোমার সাথে প্রতারণা করতে, আজকে তুমি তাকে বিশ্বাস করতে ঠকতো, তোমার কিছু হয়ে গেলে তাদের তো কিছু আসবে যাবে না, কিন্তু তুমি যদি আজকে পৃথিবী থেকে হারিয়ে যাও বা মারা যাও আমাদের তো শেষ হয়ে গেল সবকিছু। তখন আমার বাবা আমার সাথে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করে এবং অনেক কিছু বোঝানোর চেষ্টা করে। তো এভাবে তখন আমার আম্মু আমার খালতো বোনকে একদিন ফোন করে, ফোন করে বলে যে বাসায় এসে আমাকে একটু সময় দিতে, আমি কারোর সাথে খুব একটা কথাবার্তা বলতাম না, একটা একটা শুধু শুয়ে থাকতাম, কান্না করতাম, ওই মনিরের সঙ্গে ভালো মুহূর্তগুলোর কথা চিন্তা করতাম, অনেক কষ্ট পেতাম। মাঝে মধ্যে আমি তারপরে ওকে ফোন দিতাম যে যদি আমার ফোন একটু রেসপন্স করে, আমি শুধু অপেক্ষায় থাকতাম যে মনির যদি একবার এসে বলে যে হ্যাঁ চন্দ্রা আমি তোমাকে বিয়ে করবো, শুধু এই কথাটার অপেক্ষাতেই আমি থাকতাম, কিন্তু সেরকম কোনো উত্তরই আমি আর ওর কাছ থেকে পেলাম না। তো ওর সাথে আমার কথাবার্তা অনেকটা গ্যাপ চলে আসলো, দেখা তো হচ্ছিলই না। এর মধ্যে আমার দাদু খুব বেশি অসুস্থ হয়ে পড়ে, তো সেটা উনি মনির জানতে পারে। যেহেতু মনিরের বাসায় কাছাকাছি হসপিটাল বাসা হচ্ছিল মোহাম্মদপুরে, তো সেখান থেকে জানতে পারে আমার দাদুকে হাসপাতালে ভর্তি করানো হয়। তখন সেখানে মনির আসে শুধুমাত্র আমার দাদুর জন্য, আমার সাথে খুব একটা কথাবার্তা হয় না। সে আমার দাদুকে দেখে, আমার দাদু হাসপাতালে ভর্তি ছিল সপ্তাহ খানিকের মতো। তখন মনির ওই আমার বাসায় কিন্তু আসতো না, সে হাসপাতালে আসতো, আমার দাদুকে দেখতো, দাদুর জন্য হয়তো কিছু ফ্রুট নিয়ে যেত, সেই সেটা খাওয়াতো, খাইয়ে আবার সে নিজের মতো চলে যেত, আমার সাথে কোনো কথাবার্তা বলতো না। তখন ওই মুহূর্তে আমি ভাবতাম যে আমার দাদুর কারণে হলেও মনির হয়তো আমার কাছে আবার ফিরে আসবে, কিন্তু সেরকম কোনো লক্ষণই মনিরের মধ্যে আর পেলাম না। তো সপ্তাহখানিক পর আমার দাদু মারা যায়, সেটা মনির জানতে পারে। আমার ছোট বোনই ওকে ফোন করে, যেহেতু আমার কোনো বড় ভাই ছিল না, আমার বাবা ছিল আর আত্মীয় স্বজন তো ছিল, তারপরে যেহেতু আমার ফ্যামিলির সাথে একটা ভালো একটা সম্পর্ক ছিল, আমার বাবা মা ওকে নিজের ছেলের মতো দেখতো, আমার দাদু ওকে অনেক বেশি ভালোবাসতো। তো আমার দাদু মারা যাওয়ার পর মনির আসে, বাবার সাথে যায়, আজিমপুরে যায়, তখন তখন করে আসে, এবং রাত ও চার দিনের দিন আমার বাসায় আসে। তারপর থেকে সে আর আমার ফোন ধরে না। ওই যে কথা হয় আমার সাথে সান্ত্বনা দেয় যে থাক কান্নাকাটি করো না, পিছন থেকে তো সবাই চলে যাবে, এরপর ওর সাথে আমার যোগাযোগ অনেক কমে যায়। এবং তখন শুধু আমি হতাশায় ভুগতে থাকি যে এখন আমি কি করব, কারণ আমার কোনো বন্ধু বান্ধব নাই যে আমি আমার এই কষ্টের কথাগুলো আমি কারোর সাথে শেয়ার করব। আমি কোথাও যেতেও পারি না, শুধু এটাই ভাবি যে আমি যদি কারো কাছে যাই বা নতুন করে যদি কোনো বন্ধু বান্ধব তৈরি করি, মনে যদি আবার আমার কাছে আসে এবং আমার যদি সে জিজ্ঞাসা করে যে তোমাকে না আমি এইসব বলেছিলাম যে আমি এসব পছন্দ করি না, আমি শুধু এই ভয়ই থাকতাম। তো এইভাবে চিন্তা আমার সারা কেটে যায়। কেটে যাওয়ার পর হঠাৎ করে আমার এই বোন একদিন আশেপাশে এসে তখন আমাকে বলে যে এভাবে আর একা একা কতদিন থাকবা, মন্ত্রণা খারাপ হয়ে থাকবে, তো বন্ধু বান্ধবদের সাথে কথা বলতে পারো। আমি বললাম যে আসলে আমার তো তেমন কোনো বন্ধু বান্ধব তৈরি হয় নাই, কার সাথেই কথা বলবো বলো, কার সাথে কোন মুখ দিয়ে কথা বলবো।
বিয়ের খবরটা আমি এর মধ্যে নিশ্চিত হইনি
না, তখন তার বিয়ের খবরটা আমি এর মধ্যেও নিশ্চিত হইনি, কিন্তু আমি তখন ওই বোন এসে আমাকে বোঝাচ্ছে ওকে ভুলে যাওয়ার জন্য। এবং সেই বোন আমাকে বলে যে মোবাইল কোম্পানিকে এরকম একটা অফার আছে, একটা প্রোগ্রাম আছে ভয়েস আড্ডা, সেটা তুমি অন করতে পারো, সেখানে এটা অন করে তুমি মানে নতুন বন্ধুদের সাথে আড্ডা দিতে পারো, নতুন বন্ধু তৈরি হবে, আর তাদের সাথে তুমি যদি ভয়েস আড্ডা থেকে ফ্রেন্ডশিপ করো তাহলে হয়তো তারা তোমার পূর্বের ঘটনাটাও জানলো না, আর সেগুলো নিয়ে তোমার কষ্টটাও বাড়বে না। কথাই বলছে না, তো আমি এক পর্যায়ে ওর আশা ছেড়ে দিলাম, কিন্তু আমি তখন সেও হইনি যে আসলে সে বিয়ে করেছে, কিন্তু আশা সে ছেড়ে দিয়েছি যে না মনে না আমাকে বিয়ে
করতে।
না এটা আমি জানতে পেরেছি পরে, জানতে পেরেছি আমার এক বন্ধুর মাধ্যমে, বান্ধবীর মাধ্যমে আমি জানতে পেরেছি। এবং তখন আমার ওই বোন যখন আমাকে বলে, তো সে এক পর্যায়ে আমার মোবাইলটা জোর করে নিয়ে বলতেছে যে দাও তোমার মোবাইলটা দাও, আমি তোমাকে ভয়েস কার্ডে রেজিস্ট্রেশন করে দিই। তো সে জোর করে রেজিস্ট্রেশন করে দেয়, করে দেওয়ার পরে বিভিন্ন নাম্বার থেকে ফোন আসতে থাকে ভয়েস কার্ডে। আমি বললাম যে তুমি যে কাজটা করলা তোমার মোবাইল নাম্বার কেউ জানতে পারবে না, তো এইভাবে এটা ছিল জুন মাসের ঘটনা। তখন মনে এর সাথে আমার কথাবার্তা হয় না। তো সামনের মাসের জন্য জুনের পরে জুলাইতেই আমার বার্থডে ছিল সার্ভিস হিসেবে, আমি ভাবলাম যে এতদিন হয়ে গেল মনে আমার সাথে কথা বলতেছে না, আমার বার্থডের দিন সে অবশ্যই আমার সাথে কথা বলবে, কিন্তু সেদিনও ওর কোনো মানে ফোন পেলাম না আমি। তো সে তখন আমি অনেক বেশি কান্নাকাটি করতে থাকলাম, সারাক্ষণ কান্নাকাটি করতে থাকলাম, মনটা অনেক বেশি খারাপ হয়ে গেল। তো বয়স আপনার যেরকম অনেক ফোনই আসতো, অনেকেই নাম্বার ছিল,
এত কষ্ট, এত বঞ্চনা, এত এগিয়ে যাওয়া, তারপর নিজের একটু প্রস্তুত করে রাখা, সর্বশেষ সবকিছু হারিয়ে কি অবস্থায় আছে এবং কিভাবে ওখান থেকে আজ আবার নতুন করে পথ চলার উদ্যোগ সে পাচ্ছে কিনা, সবগুলো আমরা জেনে নেবো ছোট্ট একটি বিরতির পর।
বন্ধুরা যারা শুনছেন এই মুহূর্তে আমার ভালোবাসা ভিডিও আমার উপরে কমেন্ট করে এখানে, তাদের সবাইকে বলছি যে আমরা আজকে কোনো বড় একটা নাচ নিয়ে আবার আছি আর যারা একটু করছি আমরা দেখে শেষ করে নিয়ে আমরা
আমি যে ব্যাপারটা বলছিলাম যে আমার একটা খালাতো বোন আমার মোবাইলে যে ভয়েস আড্ডার যে ব্যাপারটা সেটা অন করে দেয়, তো আমি যখন আমার জন্মদিনের দিন 17 জুলাইতে ও মনিরের একটা ফোন পাওয়ার খুব আশা করছিলাম যে ও তো আমার সাথে যোগাযোগ করছেই না, ওনার সাথে আমি অনেকটা ছেড়ে দিয়েছি অন্তত আজকে আমার বার্থডে এর জন্য সে উইশ করবে আমাকে ফোন করে, এটা আমি খুব আশা করেছিলাম, তো সেটা তো হলোই না। তো এরকম বিভিন্ন ফোন আসতে থাকে, হঠাৎ করে সন্ধ্যাবেলা আমার কাছে একটা ফোন আসে, ফোনটা আমি রিসিভ করি, ফোনটা আমি ভালো করার পরে যখন সে যখন ফোন করেছে ভয়েসের সিস্টেমটা হচ্ছে যে ভয়েস শুনে মানে নাম শুনেই একজন ফোন করে, তো আমি যখন ওনার নামটা জানতে চাইলাম একটা ছেলে আমাকে ফোন করে, তো ছেলেটার নাম বললো পূর্ণ, তো পূর্ণ শুনে আমি এক মুহূর্তের জন্য হঠাৎ করে থমকে গেলাম যে পূর্ণ কোথায় যেন একটা মিল মনে হচ্ছে, যেখানে আমার নামটা চন্দ্রা, তো আমি একটা মুহূর্তের জন্য একটু অবাক হয়ে গেলাম, তো তারপর বলতেছে যে কেমন আছেন আপনি, তখন আমার মন টন খুব খারাপ, তো আমি বলছি যে হ্যাঁ ভালো আছি, তারপর ওর সম্বন্ধে বলা শুরু করলো, ওর নাম বললো আমার নাম জানলো, হ্যাঁ ভয় পাতাতে, তো কিছুক্ষণ কথা হওয়ার পরে তখন পূর্ণ আমাকে বলছে যে আপনার নাম্বারটা আপনি যদি দিতে না চান তাহলে আপনি আমার নাম্বারটা রাখেন, যদি কখনো মনে হয় যে আপনি আমার সাথে কথা বলবেন বা আমরা বন্ধুত্ব একটা সম্পর্ক করতে পারি তো আপনি আমাকে ফোন দিয়ে, তো এই বলে ফোনটা রেখে দিলাম, তো ওর নাম্বারটা আমি রাখলাম, আমার নাম্বারটা তখন ওকে দিইনি, তো আমার যখন অনেক বেশি মন খারাপ অনেক রাগ হয়ে গেল, আমি ভাবলাম যে মনির আজও আমার একটা ফোন দিল না, তো ঠিক আছে আমি আমার বোনও বলতেছে যে যেভাবেই হোক তোমাকে ওখান থেকে সরে আসতেই হবে, এভাবে কষ্ট নিয়ে তো মানুষ বাঁচতে পারে না, এর মধ্যে আমি যে অসুস্থ ছিলাম এদিকে সুস্থ হচ্ছি না, মানে যতদিন যাচ্ছে আমার অবস্থা তত বেশি খারাপ হয়ে
যাচ্ছে,
তারও বেশি সময় চলছিল, তারপর আমি রাত্রেবেলা ওর নাম্বারটায় ফোন দিলাম, পূর্ণ যে নাম্বারটা ফোন দেওয়ার পর অনেকক্ষণ কথা হলো সাথে আমার, তো আস্তে আস্তে ও আমাকে বলতেছে যে কি ব্যাপার আপনার কণ্ঠটা এরকম মনে হচ্ছে কেন, আপনি কান্না করেছেন, তো আমি বললাম যে না আমার মনটা আসলে এমনিতে একটু খারাপ, তো এইভাবে কথা হচ্ছে, বললাম যে আজ আমার জন্মদিন ছিল, বলতেছে যে জন্মদিনে কেউ কি কান্না করে, আমি না আসলে সবার ভাগ্যে তো আর সবকিছু হয় না ভালো কিছু হয় না, তো হয়তো আমার জন্মটাই হয়েছে পৃথিবীতে কষ্ট পাওয়ার জন্য, তো বলতেছে কিসের এত কষ্ট আপনার, আমি বলছি যে না তেমন কিছু না, তো ও অনেক ভাবে আমার কাছে জানতে চায়, তো এইভাবে আমি আর সেদিন কিছু বলি না ফোনটা রেখে দিই, তো আবার ও আমাকে পরদিন আবার ফোন দেয় দেওয়ার পরে বলতেছে কি হয়েছে আপনার মন এত খারাপ কেন, এভাবে ওর সাথে আমার কথাবার্তা হতে থাকে, তো একটা পর্যায়ে আমি আমার কষ্টের ব্যাপারগুলো পূর্ণ সাথে শেয়ার করি যে আমি একজন কীর্তন ভালোবেসে ছিলাম, সে মনি সেও আমাকে অনেক বেশি ভালোবাসত, তারপর আমাদের ঘটনাগুলো অনেকটাই ওকে খুলে বলতে থাকি, তো পূর্ণ আমাকে অনেকভাবে সান্ত্বনা দেয় যে এভাবে ঘাবড়াবেন না ধৈর্য হারাবেন না, আপনি অপেক্ষা করেন হয়তো সে আল্লাহ পাক চাইলে আপনার জীবনে সে ফিরে আসতেও পারে, কারণ আমার সম্বন্ধে তো আমার আর মনির ব্যাপারটা আমার ফ্যামিলিও জানতো আত্মীয় স্বজনরাও জানতো, আমি তাদের সঙ্গে তো এইসব নিয়ে আলাপ করতে পারতাম না, কোনো সুযোগ নাই, এবং তাদের সাথে এ ধরনের আলাপ করলে বরঞ্চ তারা আমাকে আরো অন্যরকম উত্তর দিত যে তোমরা তোমাকে আমরা এত বেশি বুঝিয়েছি তোমরা কেউই আমার কথা শোনো নাই এখন বোঝো, তো ওই মুহূর্তে আমার একটা বন্ধুর খুব বেশি প্রয়োজন ছিল এবং তখন এই আমার পূর্ণর সাথে কথা হয়, পূর্ণ আমার কথাগুলো জানে এবং ও আমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, একটা পর্যায়ে আমি পূর্ণকে বলি যে আমার আর পৃথিবীতে বাঁচতে ইচ্ছে করে না, কিভাবে বুঝবো, বলতে আপনি ধৈর্য হারাবেন না পৃথিবীটা এত ছোট না, আর আল্লাহ পাকও আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছে আপনার জন্য কাউকে না কাউকে পৃথিবীতে অবশ্যই সৃষ্টি করেছে, আপনার জীবনটা একসময় সুন্দর হবে, আর সে হয়তো কষ্ট দিচ্ছে সে হয়তো এখন বুঝতেছে না একটা সময় ঠিক হবে, সেইভাবে পূর্ণর সাথে আমার কথাবার্তা চলতে থাকে, আমি একটা ভালো বন্ধু পেয়ে গেলাম, কিন্তু এর মধ্যে ওর সাথে আমার দেখা হতো না, তো ওই মুহূর্তে শুধু আমার কষ্টের সময় একজনই ছিল এই পূর্ণ, ওর সাথে শুধু আমার ফোনে কথা হতো, ও আমাকে দিনের বেলা ফোন করতো বা মাঝে মধ্যে রাতেও আমরা কথা বলতাম, ও আমার খোঁজ খবর নিত ঠিকভাবে খাওয়া দাওয়া করেছি কিনা। এভাবেই সময় চলতে থাকে, অনেকদিন কেটে যায়। এর মধ্যে কিন্তু আমি আর মানে মনিরের অরিজিনাল খবরটা পেলাম না যে আসলে কি সে বিয়ে করেছে কিনা। তো এর মধ্যে আমি মনিরের ব্যাপারটা অনেকটা কাটিয়ে ফেলার চেষ্টা করি, অনেক চেষ্টা করেছি আর তো পেলাম না। হ্যাঁ, বের হয়ে আসার। তো এভাবে কথা বলতে বলতে পূর্ণ একদিন আমাকে বলে যে ঠিক আছে চন্দ্র, আসো আমরা দেখা করি। তো অনেকভাবে সে পিড়াপিড়ি করে, খুব জোর করে, এবং সেটা ছিল 15 মার্চ 2010 সালে 15 মার্চ। জুলাই থেকে ওর সাথে আমার কথা হয় পূর্ণর সাথে, এবং এতদিন পরে এসে দেখা হওয়ার ব্যাপারটা এর আগে অনেকবার আসতে, কিন্তু ততদিন আমি মানে প্রস্তুত ছিলাম না, ব্যাপারটা বুঝতেও পারতেছিলাম না। কারণ ভাবছিলাম যে আমি যদি দেখা করি, কারণ ওর বিয়ের ব্যাপারটা আমি এখনো শিওর হইনি, আর পূর্ণর সাথে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেল। আমার এই কষ্টের সময় আমি খুব ভালো একটা বন্ধু পেয়ে গেলাম। তো 15 মার্চ কথা হলো, আমি অনেক বেশি কান্না করতেছি যে আমি দেখা করব, এটা কি ঠিক হবে কিনা। তখন পূর্ণ আমাকে অনেক বোঝালো যে আচ্ছা ঠিক আছে, আমরা দেখা করি, পরে যা হবে হবে, চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তো আমরা জায়গা ঠিক করলাম যে টিএসপি তে দেখা করব। তো পূর্ণ সময়ের আগেই পৌঁছে যায় সেখানে, প্রায় 1.5 ঘন্টা আগেই পৌঁছে যায়। আমার বাসা যেহেতু ফণীঘাটা, যাত্রা বাড়িতে অনেক বেশি জ্যাম থাকে, আমার আসতে অনেক লেট হয়ে যায়। তো পূর্ণ আমাকে বারবার ফোন দিচ্ছে, বেশ করতেছে যে কি ব্যাপার, এত লেট হচ্ছে কেন। আমি বলতেছি যে আমি কি উড়ে উড়ে আসবো নাকি, রোডে তো অনেক বেশি জ্যাম। তো ও এক পর্যায়ে রেগে যায়, পূর্ণ আমাকে একটু ধমক দেয় যে ঠিক আছে তোমার আর আসতে হবে না, দেখাও করতে হবে না, আমি চলে যাই। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আসবো না। আমি ওটা করে ফোন কেটে দিই। তখন পূর্ণ আমাকে আবার ফোন দেয়, ফোন দিয়ে বলে আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে আসো, কোনো সমস্যা নেই, আমি অপেক্ষা করছি। তখন আমার একটু ভালো লাগতো যে যাক, কেউ একজন আছে, তো হয়তো যাকে ভালোবেসেছিলাম সে না হোক, কিন্তু একজন বন্ধু তো পেয়েছি যে অন্তত আমাকে বোঝার চেষ্টা করছে। আগের মতো সে আমাকে উল্টা পাল্টা বা খারাপ সন্দেহ করছে না, কোনো দোষ দিচ্ছে না।
বহুদিন ধরে দেখো,
তারপর আমি পৌঁছালাম সেখানে, টিএসপিতে পৌঁছালাম। তো আমি তো যেহেতু পূর্ণকে কখনো দেখিনি, আমি ওকে খুঁজতেছি যে কোথায় ও। তো আমার ইচ্ছা ছিল যে আমি আগে পূর্ণকে দেখবো, এবং পূর্ণার চান্স ছিল যে পূর্ণ আমার আগে আমাকে দেখবে। তো এটাই ইচ্ছা ছিল। তো পূর্ণ আমাকে ফোন দিত, ফোন দিচ্ছে, তো আমি ফোন ধরছি না, আমি ফোনটা সাইলেন্ট করে রেখেছি যে আমি ফোনটা যদি ধরি তাহলে পূর্ণ আমাকে চিনে ফেলবে যে আমি জনতা। ও এর মধ্যে একটা কথা আমার মধ্যে মনে নেই যে যখন পূর্ণর সাথে আমার কথা শুরু হয়, আমার যখন মন বেশি খারাপ থাকতো, পূর্ণ কিন্তু খুব সুন্দর একটা গুণ আছে, ও কিন্তু কোকিল পাখি সিঁড়ি পাতায় খুব সুন্দর করে। এবং আমার যখন অনেক বেশি মন খারাপ হয়ে যেত, আমি যখন ওর সাথে কথা বলতে বলতে কান্না করে দিতাম, তখন ওই কোকিলের বাঁশি বাজাতো, এবং কোকিলের বাঁশি বাজিয়ে বাজিয়ে আমার মনটা ভালো করে দিত। বিভিন্ন সময় অনেক সুন্দর সুন্দর গান করতো, অনেক সুন্দর করে কথা বলতো, বিভিন্ন জোক বলতো, এইগুলো আমাকে মানে আমার কষ্টগুলো ভুলানোর জন্য অনেকটা সাহায্য করতো। তো যখন পূর্ণর সাথে আমি দেখা করতে গেলাম, তাই আমি ভাবছি যে যদি পূর্ণ না এসে অন্য কেউ হয় তাহলে আমি ওকে চিনব কি করে। হঠাৎ করে আমার মাথায় বুদ্ধি আসলো, যদি এটা পূর্ণ হয় নিশ্চয়ই সে কোকিলের বাঁশি বাজাতে পারবে। আমি ওকে বললাম, ও ফোন দিল, একটা পর্যায়ে সে আমার সামনে আসলো, সে বললো যে আপনি সঞ্জয়। তো আমি ওকে দেখি তো মানে অবাক হয়ে গেলাম যে এতদিন যার সাথে কথা বলেছি, মানুষটার সাথে সামনে এসে দাঁড়িয়েছে। তখন আমার মতো প্রচন্ড লজ্জা একটু কাজ করতেছিল। তারপর ফোন কথা হলো, খাওয়ার পর আমি ওকে পরীক্ষা করার জন্য বললাম যে আপনি পূর্ণ না, আমার বিশ্বাস হচ্ছে না, আপনি পূর্ণ হতে পারেন না। তো ঠিক আছে, আপনি যদি পূর্ণ হন, আপনি যে আমাকে কোকিলের শীষ শোনাতেন সেটা একটু শোনান তো। তখন সে সাথে সাথে কোকিলের সেই শীষটা শোনালো, তখন আমি কনফার্ম হলাম যে হ্যাঁ এটাই পূর্ণ। তারপর আমরা একটা তৎপুষের দোকানের সামনে এখানে বসলাম, বসেই তো কথা শুরু করলাম। এর মধ্যেই মোহাম্মদপুরে আমার একটা বান্ধবী থাকতো, সে বান্ধবীর নামটা আমি এখন বলছি না, সে বান্ধবী আমাকে ফোন করে, হঠাৎ করে ফোন করে বলে সে মনিকে, ওই মেয়েটা মনিকেও চেনতো, মনিককে সে কাকা বলে সম্বোধন করতো। তো আমাকে ফোন দিয়ে বলতেছে যে চন্দ্রা তুই কি আমাদের চাকরি হয়ে গেলি। আমি তখন বলছি যে কি ব্যাপার, কি বলতেছিস, এটা চাকরি হয়ে গেলাম মানে। বলছে কেন, টাকা না বিয়ে করেছি, এখানে মনিরের কথা বলা হচ্ছে, মনিরের কথা আর কি আমার বান্ধবী বলছে। আমি বলছি কোন টাকা, বলছে কেন মনির টাকা না বিয়ে করছে, দুদিন আগে বউ নিয়ে আসতো। তো আমি শুনে ওই মুহূর্তে পুরো মাথা আমার খারাপ হয়ে গেল, এ কি বলতেছে। এতদিন আমি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছি, খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি যে আসলে মনির বিয়ে করেছে কিনা। আজ নিজ থেকে একটা ফোন আমার কাছে আসতো, আমার বান্ধবী ফোন করে আমাকে বলতেছে যে ও বিয়ে করেছে, ওই মুহূর্তে আমার মাথা খারাপ হয়ে গেল। এর মধ্যে সেদিন পূর্ণর সাথে আমার প্রথম দেখা, মানে যে তখন আমার খুব ভালো একটা বন্ধু ছিল, অনেক ভালো বন্ধু ছিল, এবং আমি যখনই ফোনে কান্না করতাম, যে পর্যন্ত আমার কান্না না থামতো, আমার মনটা একটু ভালো না হতো, সে পর্যন্ত সে ফোন রাখত না। আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছে ওর কথার মাধ্যমে, যে আমি যেন আমার কষ্ট থেকে একটু করে আসতে পারি। কিন্তু যখন আমার বান্ধবী ফোন করে মানে খবরটা দিল যে মনির বিয়ে করেছে, ওই মুহূর্তে তো আমার সব আশা সবকিছু মানে ভেঙে খান খান হয়ে গেল, ওই মুহূর্তে সবকিছু শেষ হয়ে গেল। যখন আমার মাথা একেবারেই খারাপ হয়ে গেল, তো তখন বিকেল থেকে প্রায় সন্ধ্যা হয়ে আসলো, প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। তখন আমি মানে পাগলের মতো চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিলাম। তো পূর্ণ বলতেছে যে তোমরা কি হয়েছে, আমাকে বলেন কি হয়েছে। এমনিতে যখন কথা হতো তুমি বলতে, কিন্তু সেদিন প্রথম দেখা আমাকে আপনি সম্বোধন করতেছে, বলতেছে এরকম পাগলের মতো করতেছেন কি হয়েছে আমাকে বলেন। আমি বলতে আমি কিছু শুনতে চাই না, আমি এই মুহূর্তে মনিরের বাসায় যাবো এবং আমি দেখবো ওনাকে কি করছে। তখন পূর্ণ আমাকে বলতেছে যে না চন্দ্রা, আপনি এই কাজটা করেন না, সে হয়তো আপনাকে বোঝে নাই বা আপনার ভালোবাসাকে সে মূল্যায়ন করেনি, কিন্তু তাই বলে তো আপনি তার জীবনটা নষ্ট করে দিতে পারেন না। সে যদি সত্যি বিয়ে করে থাকে অন্য একটা মেয়েকে তার ঘরে তুলে আনছে, সে মেয়েটার জীবনটা আপনি কেন নষ্ট করবেন। আপনি অপেক্ষা করেন, আল্লাহ পাক আপনার জীবনটাকে সুন্দর করবে। তো একরকম পূর্ণর সাথে আমার সাথে ঝগড়ার মতো হয়ে যাচ্ছে। সে আমাকে অনেক ভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে, মানে ওই মুহূর্তে হঠাৎ করে বৃষ্টি বাতাস শুরু হয়ে গেছে, কোনো গাড়ি পাচ্ছি না, কিছু পাচ্ছি না, কিন্তু আমি সেখান থেকে সিএসসি থেকে মোহাম্মদপুর যাবো। এমনকি পূর্ণ আমাকে ধরে রাখার চেষ্টা করতেছে, আমি এমন ভাবে রোড পারাপার হতে যাচ্ছিলাম যে আমি গাড়ির নিচে পড়তে যাচ্ছিলাম, যে আমি এই মুহূর্তে আত্মহত্যা করবো। এতদিন তো ও আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল, কিন্তু একটা অবলম্বন ছিল, আমি কখনো শিওর হইনি যে ও আসলে বিয়ে করেছে কিনা। কিন্তু আজ যখন শিওর হয়ে গেলাম যে ও বিয়ে করে ফেলেছে, এখন আর আমার দেশে কি হবে। তো ওই মুহূর্তে পূর্ণ আমাকে অনেক বোঝানোর চেষ্টা করলো। এক পর্যায়ে আমি একটা চেঞ্জ নিয়ে নিলাম যে আমি এখন মোহাম্মদপুর যাবো এবং ওর বাসায় যেয়ে ওকে ধরবো যে আসলে ও বিয়ে করেছে কিনা। তখন পূর্ণ আমাকে বলতেছে যে না, আমি আপনাকে একা যেতে দিব না, কোনোভাবেই না, কোনো রকম অ্যাক্সিডেন্ট আপনি ঘটায়েন না। তো আমাকে ছাড়তেছে না, ও আমার সাথে এভাবে চেঞ্জ দিতে উঠলো। ওঠার পর আমি তো অনেক কান্না করতেছি, আমি মানে একবার সিএনজি দরজা খুলে ফেলি যে না না, সিএনজি চলাকালীন আমি এখনই ডাক দিব, আমি বাঁচবো না, আমার বাঁচার কোনো ইচ্ছা নাই, কোনো প্রয়োজন নাই। এক পর্যায়ে পূর্ণ আমার পা ধরে ফেলে, সেই আমাদের প্রথম দেখা, এবং এই ছেলেটা আমার পা ধরে বসে ধরে বসে বলতেছে যে চন্দ্রা, আপনার সাথে যেমন এতদিন কথা হয়েছে, সে বন্ধুত্বের খাতিরে হলেও আপনি আমার কথাটা রাখেন, আমি আপনার পা ধরে ধরি, আপনি মনিরের বাসায় যাবেন না, ওর জীবনটা আপনি নষ্ট করবেন না, আপনি অপেক্ষা করেন, আপনার জন্য ভালো কিছু একটা হবে। তো আমি কান্না করতেছি, আমাকে অনেক ভাবে বোঝানোর চেষ্টা করলো। একটা পর্যায়ে যখন মোহাম্মদপুরের কাছাকাছি কলেজ গেটের দিকে চলে গেলাম সিএনজি নিয়ে, তখন আমি কিছুটা শান্ত হলাম। পূর্ণ আমাকে অনেক ভাবে বোঝানোর চেষ্টা করলো, তারপর বললো যে তাহলে আপনাকে বাসায় পৌঁছে দিই। আমি বললাম যে না, আমাকে বাসায় পৌঁছতে হবে না, আমি একাই যাবো। কিন্তু পূর্ণ আমাকে কিছুতেই একা থাকতে চাইল না, কারণ আমি যদি আবার কোন অ্যাক্সিডেন্ট করে ফেলি, হয়তো ও আমার সাথে ছিল বলে আমি আত্মহত্যা করবো, এরকম কিছু করতে পারলাম না। কিন্তু ও আমাকে একা ছাড়াটা মানে সেফ মনে করেনি। তো তখন এখান থেকে অনেক কাজ হয়ে যাওয়াতে আমি এখনই একটা শিখতে পারিনি। তো পূর্ণ আমাকে মিরপুরে, আমার একটা আন্টির বাসা আছে, মিরপুরে নিয়ে গেল। সেখানে আন্টির বাসা নিয়ে গেল এবং আন্টির বাসা পৌঁছে দিল। দেওয়ার পর আমি অনেক কান্নাকাটি করলাম, মন খারাপ ছিল, রাতে ফোন দিল, ফোন দিয়ে অনেক বোঝানোর চেষ্টা করলো যে খাদ্য দেওয়া হয়েছে হয়েছে, আপনি এখন শুধু দোয়া করেন যে সে যেন ভালো থাকে, এবং আল্লাহ একজন আছে, সে সব দেখে, সে সবার বিচার করবে এবং আপনার জীবনও ভালো চেষ্টা হবে। তো এভাবে সেদিনটা কাটলো। তো পরের দিন আবার আন্টির বাসা থেকে আমি বের হলাম যে বাসায় আসবো, তখন তো আমার মন অনেক বেশি খারাপ। তখন পূর্ণ বললো যে হতাশাবেন না, কেউ না থাকলেও আমি আছি আপনার পাশে। এভাবে পূর্ণ আমার বাসায় আমাকে আবার পৌঁছে দিল। তারপর থেকে তো মনিরের সাথে আমার আর যোগাযোগ হলোই না, আমি শিওর হয়ে গেলাম। তো আস্তে আস্তে আমার সব কষ্ট, অনেক কষ্ট হয়েছে আমার বলতে, তারপরে এই পূর্ণ মানে ওর ভালো ভালো কথা, সুন্দর কথা, ওর কোকিলের শীষ, এগুলো দিয়ে আমার মনটাকে ডাইভার্ট করলো। আস্তে আস্তে পূর্ণর সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। হ্যাঁ, পূর্ণ আমার জীবনে আসলো। তো ওর সাথে যখন আবার এরকম কথাবার্তা হলো, তখন আমার ফ্যামিলিতে আবার জানলো। জানার পর আমার ফ্যামিলি থেকে তো আমাকে অনেক বেশি বকাঝকা করলো যে একবার এরকম একটা ঘটনা ঘটেছে, আবারও যদি তুমি সেই ভুল করো তাহলে তো মানে তোমাকে আমরা ঘর থেকে বেরি করে দেবো। এক পর্যায়ে আমাকে ঘর থেকে বের করে দেওয়ার মতো অবস্থা হলো, যে আমাকে ঘরে রাখবেই না। পূর্ণর সাথে কিন্তু আমার এর মতো ফ্যামিলির পরিচয় হয়ে গেছে। তো বলতেছে যে এই এর আগে মনির যখন তোমাকে ধোকা দিতে পারছে, তাহলে এই ছেলে যে তোমাকে ধোকা দিবে না সেটার কি গ্যারান্টি আছে। আমি বলতেছি যে গ্যারান্টি নাই, তারপর পৃথিবীতে সবাই তো সমান না, কারণ পূর্ণ আমাকে যেই মুহূর্ত থেকে বাঁচিয়ে আনছে, বাঁচানোর মালিক যদিও আল্লাহ, কিন্তু ওই মুহূর্তে যদি আমার সঙ্গে পূর্ণ না থাকতো, যখন আমি মনিজের বিয়ের কথাটা শুনি, আত্মহত্যা করতে গিয়েছিলাম, আমি গাড়ি নিতে করতেছিলাম, তখন পূর্ণই কিন্তু আমার বাঁচিয়েছে, ও আমার সঙ্গে ছিল। তো ওই মুহূর্তে যেহেতু ও আমার সঙ্গে ছাড়া নাই, আশা করি সামনেও থাকবে না।
একটা ভালো জিনিস আমাদের যে পারিবারিক বন্ধনের কথা বলি, পারিবারিক বন্ধনটা আসলে অনেক বেশি জরুরি, যাতে ছেলে মেয়েরা অনায়াসে তাদের মনের কথা বা আমার সঙ্গে বলতে পারে। আমার বন্ধু আজকে যে উপস্থিত আমাদের চন্দ্রা, সে কিন্তু প্রথম থেকে এই জিনিসটা পায়নি পরিবার, সে কিন্তু সবসময় চেয়েছে যে তার ভিতরে ভালো লাগা বা বন্ধু লাগার কথা অনায়াসে পরিবারের সাথে ভাগাভাগি করে নিত, যে কারণে মন্দিরের সাথে সম্পর্ক হলে সেই কথা জানিয়েছে, যেমন অন্য সাথে যখন নতুন করে সম্পর্ক সে দৌড়িয়ে যাচ্ছে, সে চাইলে হয়তো ব্যাপারটা কিছু আড়াল করে রাখতে পারতো, যেমন আমরা অনেকে আড়াল করে রাখি, সে কিন্তু চেষ্টা করেছে বাবা মার সাথে জিনিসটা জানিয়ে দিতে। চন্দ্রের অবস্থাটা এত বেশি সঙ্গীন ছিল যে কোনো জায়গা থেকে সমর্থন সে পাচ্ছিল না, পরিবার থেকে না, আত্মীয় স্বজনের কাছ থেকে না, বন্ধু বান্ধবের কাছ থেকে, তাই হয়তো অনন্য পায়ে হয়ে পরবর্তীতে তার এই অলৌকিক ভাবেই বলবো আমি যে বন্ধুর সাথে পরিচয়
আমি পূর্ণকে জানালাম যে তুমি তো সবকিছুই জানো, পূর্ণকে আমি আমার জীবনের সবকিছু খুলে বলি, কিন্তু তখন পূর্ণ আমাকে বলে যে ঠিক আছে আমার কোন আপত্তি নেই এবং আমি তোমাকেই ভালোবাসি, তোমাকেই বিয়ে করবো। তো তখন আমি পূর্ণকে বললাম যে তাহলে আমরা কবে বিয়ে করতে, কারণ আমি চাই না যে আমার পূর্বের সম্পর্কের মতো এই সম্পর্কটাকে অনেক বেশি সময় দিতে।
পূর্ণর
সাথে আমার সম্পর্ক তখন প্রায় 9 মাসের মতো, মানে দেখা হয়েছে 9 মাস পরে, কথা বলা 9 মাসের মাথায় আসছে আমার দেখা
হয়েছে,
অনেক সময়, অনেক সময়, কারণ তখন
মনে মনে প্রস্তুত রাখছেন কখন মনে রাখবে মনে ফিরে যাবে।
তো পূর্ণর সাথে আমার কথাবার্তা হচ্ছে, তো এর মধ্যেই হঠাৎ করে পূর্ণর বাড়িতে একটু ঝামেলা হয়, পূর্ণ গ্রামের বাড়ি হচ্ছে চিটাগাং, ঝামেলা হয়। তো পূর্ণ আমাকে বলতো যে তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আমি তোমায় ছেড়ে যাবো না কখনো। তো পূর্ণ যখন যেখানেই যেত ওর স্কুল অ্যাড্রেসটা আমাকে দিয়ে যেত যে আমি এখানে যাচ্ছি ওইখানে যাচ্ছি। তো পূর্ণ হঠাৎ করে বাড়িতে যায়, যাওয়ার পর ওর মোবাইল আমি দেখি 2 দিন বন্ধ, ওর সাথে আমার কোনোভাবে যোগাযোগ হচ্ছে না। চিটাগাং এ আমার এক আত্মীয় থাকে, আমার আরেকটা বোন আছে, একটা মামাতো বোনের বাসা, ওর বিয়ে হয়েছে ওর, তো কিছুতে ওর সাথে আমি যোগাযোগ করতে পারছি না। তো পূর্ণর মার নাম্বার আমার কাছে ছিল, মার সাথে আসলে মাঝে মধ্যে পূর্ণ কিন্তু মনি কিন্তু এই কাজটা কখনো করেনি, ওর মার সাথে কিন্তু আমাকে কখনো কথাও দিয়ে দেয়নি, যেটা পূর্ণ করেছে। ওর মার সাথে আমার মাঝে মধ্যে কথা হতো, পূর্ণ বলতো যে হ্যাঁ এরকম একটা মেয়ে চন্দ্রা, ওর সাথে আমার সম্পর্ক হয়েছে এবং ভবিষ্যতে হয়তো আমি ওকে বিয়ে করবো, এটা আমি ওর ফ্যামিলিতে ওর মা কাছে এটা ওর মার নাম্বারে ফোন দিই, যার পর মা আমাকে জানায় যে ওদের বাড়িতে জায়গা জমি নিয়ে শিক্ষা একটা ঝামেলা হয়েছে এবং অনেক মারামারি হয়েছে। তো এইটা শুনে তখন ওই মুহূর্তে আমার মাথা খারাপ হয়ে যায় যে এ কি অবস্থা। তখন আমি আমার বাসায় বুঝিয়ে যেভাবেই হোক বাসায় কনভিন্স করি এবং আমার একটা ছোট ভাই আছে, ভাইকে নিয়ে আর কি গাউন হচ্ছে সে রওনা হই। এবং তখন আমি তখনও পূর্ণর মোবাইল কিন্তু বন্ধ, কিন্তু পূর্ণ বাড়িঘর সবকিছুর অ্যাড্রেস আমার কাছে ছিল বলে আমি মানে নিশ্চিন্তে ওখানে রওনা দিই। হ্যাঁ, চিটাগাং রওনা দিলাম, সেখানে রওনা দিলাম। দেওয়ার পরে আমি তো ফোন ট্রাই করতেছি, ফোন খুলতেছে না। তো পূর্ণর মোবাইল যেহেতু বন্ধ, তো পূর্ণর ছবি ছিল আমার কাছে। আমি যখন ওদের গ্রামে যাই, এলাকায় যে চায়ের দোকানে বিভিন্ন ছেলেরা বসে থাকে, আমি ভাবলাম যে যেহেতু এদের বাড়ি এখানে, এর জন্য কেউ তো অবশ্যই কিনবে। তো আমি এরকম দু একজনকে ছবি দেখাচ্ছি, নাম বলছি, ছবি দেখাচ্ছি, এর মধ্যেই একটা ছেলের বাড়িতে যে ওকে খবর দিয়ে দিয়েছে যে একটা মেয়ে আসছে, সঙ্গে একটা ছেলে আছে, একটা ছবি এরকম দেখাচ্ছে সবাইকে। তখন তো পূর্ণর মানে একটু চিন্তা হচ্ছে যে কি ব্যাপার, আমার মোবাইল বন্ধ নিশ্চয়ই, এটা তন্দ্র ছাড়া তার কেউ হবে না। সাথে একটা পূর্ণ বাড়ি থেকে বের হয়ে আসছে, আসার পরেই তো আমাদের আমাকে নিয়ে গেল ওর এক ফ্রেন্ডের বাসায়, আমি আর আমার ভাই ছিলাম সাথে, আমার খালাতো মামাতো বোনটাও আসছিল, তখন ওখানে বসলাম,
বসে আত্মীয় বাসা চিন্তা করে
গেছি, হ্যাঁ তাকেও সাথে নিয়ে গিয়েছি, যেহেতু আমি তো এখানে নতুন কিছুই চিনি না, ওইখানে নিয়ে গেলাম সাথে। তারপরে পূর্ণ তো অবাক হয়ে গেল আমার দেখে, কি ব্যাপার তুমি চট্টগ্রাম চলে আসছো। আমি ওকে তখন বললাম যে অতীতে আমার জীবনে যে ঘটনা ঘটে গিয়েছে, ভাবলাম তুমিও সে আমার ছেড়ে চলে আসবে কিনা। আর যখন শুনলাম তোমার মার কাছ থেকে জানতে পারলাম যে তোমাদের বাড়িতে এরকম একটা ঝামেলা হয়েছে, আমি আসলে থাকতে পারলাম না, চলে আসলাম। পরে আমার মামাতো বোনের সাথে কথাবার্তা হলো, তখন আমি বললাম যে তুমি যদি আমার বিয়ে করো তাহলে এখনই করতে হবে, আর না হলে এখানেই শেষ। কিন্তু আমি তোমার জন্য এই পর্যন্ত চলে আসছি, আমার ভালো একটা রেজাল্ট অবশ্যই দিতে হবে। তারপরে পূর্ণর সাথে কথাবার্তা হলো, আমি আমার মতো মনে বাসে চলে গেলাম। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আগামীকাল মানে যেদিন দেখা হলো ওর সাথে আমার, আমরা ঢাকায় আসবো এবং এসে দিয়ে দেবো। আমার বোনও আমার সাথে আসছিল, আসার পর ঢাকায় চলে আসলাম। তারপরে পূর্ণ আর আমি আমরা কোর্টে বিয়ে করলাম। এটা হচ্ছে যে ঢাকার বাজারে এখানে রিজার্ভ কোর্টে
The party is on. Idhar regla, the party is on. Bohudin pore amar bhalobashi studio te amader ei onusthane onek bhalo khabar. Congratulations. Congratulations from the part of amar bhalobasha team. Congratulations for the million of listeners over there jara shunche. এবং আমাদের চাইতে অনেক বেশি ভালো আছে সেই শ্রোতা বন্ধুরা। Congratulations to you and congratulations to Poonu as well.
Thank you.
Megla, tumar kangro to congratulations ekhono pouchhe.
Congratulations, Chandrapur.
Haan, thank you. Ar sotti kotha, je kotha ta ami prayoshei boli, seti hocche bhalobasha sob shomoy protisthapito hoye ashar posh khuje. Amra jara bhalobashi, tara jodi bhalobasha dite, sei shomoy theke. Eitan bhai, ami asha korchi apni shunchen amaderke ei muhurte. Goto onushthaner আমাদের 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 অতিথি বন্ধু এহসান ভাই, আমরা অবশ্যই বিশ্বাস করি আপনি শুনছেন আমাদেরকে।
এবং অনেকেই আবারও জানতে চেয়েছেন যে তার মেইল করার যে অ্যাড্রেসটা সেটা আরেকবার জানতে চেয়েছেন। আমি আরেকবার বলছি, আনসার শামসুল অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট কম স্পেলিংটা বলে দিচ্ছি, আমি আর মেয়ে ক্লাস স্পেশালি একটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে আমার খুব ভালো লাগছে এবং গত কয়েক এপিসোডে কষ্ট করছে একজন বন্ধু এবং আমরা রেখে আসছি খুব হাস্যজল একটা বন্ধু হিসেবে।
আমি অনেক বেশি ভালোবাসি দু চার লাইন এমন একটা সেলিব্রেটেড গান তুমি ডেডিকেট করো
আপনার উপরে। আপনার কোন গানটা ঠিক এই মুহূর্তে শুনতেছি, যে কোনো একটা পছন্দের গানের কথা বলুন, যেটা আপনার আপনাকে এবং পুরোনো জীবনকে ডেডিকেট করবো আপনার সবচেয়ে।
হ্যাঁ, আমার খুব একটা পছন্দের গান আছে যে
এতদিন কোথায় ছিলেন প্রথম দু অথবা তিন লাইন
অবশ্যই,
এবং সেই সাথে আমরা পূর্ণকে অবশ্যই স্মরণ করছি সাথে আপনাকে নিয়ে এবং আমাদের শ্রোতা বন্ধুদেরকে নিয়ে চলে যাচ্ছি সেই সেলিব্রেশন মোমেন্টে যে মুহূর্তে আপনাদের বিয়ে হয়েছে। আমি অনেক বেশি অন আছি যে কারণে হয়তো আমার সানচ্ছলতা আমার কণ্ঠের মধ্যে প্রকাশিত হচ্ছে। আর এই অনুষ্ঠানটা যখন করছিলাম ঘুরে ফিরে মেঘলা এবং বিরাজ আমার মনে পড়ছিল গত অনুষ্ঠানে তিনি এসেছিলেন আমাদের কাছে। এহসান ভাই, এহসান ভাই সম্বন্ধে এফবিতে অনেক লেখালেখি হয়েছে, সবাই এহসান ভাইয়ের সাথে যোগাযোগ করতে চায়, তার ভালোবাসার কথা সবাই জানাতে চেয়েছে, মেল করেছে, ফোন করেছে। তো অনুষ্ঠান করে আমরা যখন নিচে নামি অনেক শ্রোতা বন্ধু উপস্থিত হয়েছে এহসান ভাইকে এক নজর দেখবার জন্য। তো যাই হোক, আমাদের কিন্তু শেষবারের মতো একটা অনুরোধ ছিল এহসান ভাইয়ের কাছে। এহসান ভাই, আপনি আট বছর ধরে অপেক্ষা করছেন আপনার প্রিয়তমা জীবনী ভাবিকে হারিয়ে ফেলার পর থেকে, এবং নিজেকে একদম একা কিছু করে ফেলেছেন, রুদ্রদ্বারে বন্ধ করে ফেলেছেন, বিচ্ছিন্ন দ্বীপে নিজেকে নিয়ে অবস্থান করছেন। আর আমরা স্বপ্ন দেখেছিলাম একটা দিন অবশ্যই ফিরে আসবে, যেদিন ভালোবাসা প্রতিস্থাপিত হয়ে আপনার কাছে অবশ্যই ফিরে আসবে। এখানে আমাদের আজকের অনুষ্ঠানে ভাগ্যক্রমে ভালোবাসা যে সত্যি প্রতিস্থাপিত হয়ে আসতে পারে যদি ভালোবাসা মন থাকে, সেটা অবশ্যই সেটির ব্যবস্থা করে দেন। তার নাম হয়তো পূর্ণ হতে পারে অথবা অন্য কোনো নামে আসতে পারে, কিন্তু আসে, ভালোবাসা প্রতিস্থাপিত হয়, সেইটাই আমরা আজকে এখানে দেখলাম। এবং এই ফাঁকে আমরা এহসান ভাইয়ের সাথে একটু কথা বলে নিই। এহসান ভাইয়ের কণ্ঠস্বর শোনার জন্য শ্রোতা বন্ধুরা অনেক শান্ত হয়ে আছে। হ্যালো,
হ্যালো,
সালাম আলাইকুম,
ওয়ালাইকুম গুরু।
এহসান ভাই কেমন আছেন আপনি?
আছি, ভালো।
আমি আমি আজকে এখন এই মুহূর্তে অনেক বেশি ভালো, কারণ আমরা যে স্বপ্নটা দেখিয়েছেন ভাই, বারবার যে কথা আপনাকে বলছিলাম এবং তখন সেই স্বপ্ন দেখছিলাম যে ভালোবাসা তো অবশ্যই বুঝতে হবে আপনার জীবনেও ফিরে আসুক, তো সেদিন যে ঘটনাটি ঘটবে সেদিন আমরা এইভাবে উদযাপন করবো আপনাকে সাথে।
আমি খুশি হব ইচ্ছা মুখে যদি আসে। আর আজকে অনুষ্ঠানটা আমি শুনলাম, আমাদের ভালো লাগলো যে এত কষ্টের অনুষ্ঠান করতে করতে আপনারা আজকে একটা খুশি খবর শুনলেন।
এবং এবং এখানে কিন্তু পূর্ণ নামের যে ব্যক্তিটি সেটি কিন্তু ভালোবাসা প্রতিস্থাপিত হয়েই কিন্তু চন্দ্রের কাছে ফিরে এসেছে এবং পূর্ণচন্দ্রে তারা কিন্তু বিকশিত হচ্ছে।
এটা খুব খুশির বিষয়, আমার খুব ভালো লাগলো।
এছাড়া তাহলে আমরা স্বপ্ন স্বপ্ন দেখতে পারি না যে আপনার ক্ষেত্রে আমরা যে স্বপ্ন দেখেছি শ্রোতা বন্ধুদেরকে সাথে নিয়ে যে স্বপ্ন আমরা দেখেছি সেই স্বপ্নটা একদিন পরিপূর্ণ হবে।
আমার মনে হয় এখনো ভালোবাসা আছে, ভালোবাসা বলে কিছু আছে এবং তেমন মানুষ পৃথিবীতে আছে।
আপনি পূর্ণকে কি বলবেন নিতেন ভাই?
পূর্ণকে অবশ্যই বলবো, পূর্ণের জন্য কনগ্রেচুলেশন এবং পূর্ণ জীবনটা আরো সুন্দর আরো বড় অনেক বড় কিছু ঘটুক, এটা আমার দোয়া থাকে।
অনেক অপেক্ষা করে আছে আমাদের বন্ধু আপনার সাথে কথা বলার জন্য, আজকে অতি বন্ধু সঙ্গা সঙ্গে আপনি কথা বলুন আমাদের।
আপনার জীবনটা এত সুন্দর ভাবে ঘুরে গেল।
সেই কথাটা আপনি এসেন ভাইয়ের কাছ থেকেও নিয়ে নেন চন্দ্রা, যেভাবে আপনি ভালো আছেন সে মানুষটি 8 বছর ধরে নিজেকে একজন বিচ্ছিন্ন স্থিতিতে রেখেছে, সে মানুষটি যেন ভালো লাগার জন্য সময় দেয় এবং ভালোবাসা প্রতিস্থাপিত হয়ে যেন তার কাছে ফিরে আসে। চন্দ্রা আপনি এতের ভাইয়ের কাছ থেকে এই একই কথায় যে জীবন যেটি আপনার জীবনে ঘটেছে সেটি যেন সেটি যেন আপনার এতের ভাইয়ের জীবনে ঘুরে আসে, এতের ভাইয়ের জন্য সেই কামনাটি আপনি করুন।
হ্যাঁ ভাইয়া, তো আমি চাইবো আমার জীবনে যেমন এত কষ্টের পর ভালোবাসা ফিরে এসেছে, আমার জীবনটা সুন্দর হয়েছে, আপনিও আপনার জীবনটাকে নতুন করে সাজান।
আমি অপেক্ষায় থাকলাম যেমন যদি কেউ আসে।
না, শুধু অপেক্ষায় না ভাইয়া, আপনি নিজেও চেষ্টা করবেন, আপনি নিজেও চেষ্টা করবেন আপনার জীবনকে সাজানোর জন্য। আপনি যদি একা একা এই সুন্দর পৃথিবীটিকে এত মানুষের কাছ থেকে নিজেকে আড়াল করে রাখেন তাহলে তো সেই সময় কখনোই আসবে না।
আড়াল করলে তেমন যদি কেউ আসে অবশ্যই আমি তাকে,
হ্যাঁ ভাই, আসার জন্য কিন্তু আপনি তাকে সুযোগ দিবেন, সুযোগ আপনাকে দিতে হবে, আপনি জীবনকে সুযোগ দিবেন। এবং আমার জীবনে যেমন পূর্ণ এসে আমার জীবনটাকে সুন্দর করে দিয়েছে, ঠিক আপনার জীবনে এরকম করে নতুন কেউ এসে আপনার জীবনটাকে অনেক সুন্দর করে দেবে।
যদি তার ভালোবাসা দিয়ে আমাকে আগ্রহ করে, আমি অবশ্যই তার জন্য আমার জীবনটা উৎসর্গ করে দিব। আর সেদিন আমি যদি আমার আসবো গুরু ইন্দিরা ভাই ইরার সবার সাথে দেখা করবো এবং কথা বলবো।
And of course the party will begin with ISL bhai.
সবে আমাকেও দোয়া করুন,
অনেক দোয়া করি অনেক দোয়া করি, আপনাকে কখনোই ভুলবো না আমরা। আর সবচেয়ে ভুলবে না শ্রোতা বন্ধুরা যারা হাজারো বার্তা পাঠাচ্ছে আমাদের অনুষ্ঠানে, যারা অপেক্ষা করে আপনার সাথে দেখা হওয়ার জন্য, আপনার একটু কণ্ঠস্বর শুনবার জন্য। এবং আপনি ফাইনালি আমাকে কথা দিলেন আজকে, এটা আমাদের জন্য সত্যি কারণ অনেক
সব শ্রোতাদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা।
আপনি ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন। আমরা অনেক ভালো খবরের মধ্যে আমি আপনাদেরকে নিয়ে চলে যাবো এখন সব বাইকে মানে একটা অন্ধকার জগতে। লাইট আপ, একদম সবাই চুপচাপ হয়ে যাও। সবার উদ্দেশ্যে প্রশ্নটা আমার যে এই আওয়াজটি আসছে এটার মানে কি বোঝায়, কোন ব্যক্তির যে আমাদের স্টুডিওতে প্রবেশ ঘটেছে? বসন্তের ফ্লেভার না, চন্দ্রা এই শব্দটাকে কি পরিচিত মনে হয়? বিভিন্ন ভাবে চেষ্টা করতে পূর্ণ পূর্ণ তাকে যখন স্পষ্ট পেতো সে তখন শীষ বাঁধিয়ে থাকি তার উপর তার মনটাকে হালকা করার চেষ্টা করতো। আর আমি অবাক দিচ্ছি পূর্ণর দৃষ্টিভঙ্গি দেখি, তার ম্যাচুরিটি দেখি, যে যখন সে বলছিল যে মোদের একটু বিয়ে হয়ে গেছে, তো আমি তার নিজেকে ঠিক আছে পাচ্ছি না, আমি সরাসরি তার বাড়িতে যাব, তখন কিন্তু পূর্ণ বলছিল যে তুমি যে বাড়িতে গিয়ে একটা টিম ক্রিয়েট করবে, কিন্তু সেখানে গেলে যে মানুষ যে মেয়েটিকে বউ করে নিয়ে এসেছে সে মেয়েটিতে কোনো দোষ নাই, তার তো জীবনটা অন্ধকারের মধ্যে চলে যাবে। এই যে ভাবনাগুলো, এই যে চিন্তাগুলো, একটা পরিণত মানসিকতা ছাড়া, ভালো মানসিকতার মানুষ ছাড়া এটা এখন সম্ভব না। আর আমরা সবাই এখন এই মুহূর্তে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ না বা মুখে শোনো, আমরা দাঁড়িয়ে সম্মান জানাচ্ছি পূর্ণকে, এই কারণে করেছে, যে জায়গাতে দাঁড়িয়ে থেকে সে মানুষের হাত ধরেছে, যে মানুষটাকে একদম ধ্বংসস্তূপের কাছ থেকে তুলে নিয়ে একদম পৃথিবীর সর্বোচ্চ জায়গাতে তাকে নিয়ে এসে বসে আর সময় না নিয়ে সরাসরি চলে যায় পূর্ণ কাছে। কেমন আছেন পূর্ণ?
অনেক কিছু, অনেক অনেক কিছু।
কেমন লাগছে আমাদের
অনেক কিছু?
আপনাকে তো আমাদের কথা বেশি ভালো লাগছে, এই কারণে যে আপনার পাত্রে আমার আমার স্টুডিও ফোনে দেখছেন যে সূর্যের মতো জলজল করছে, সেটা আপনার কারণে। হ্যাঁ, আমরা অনেক আমরা আসলে অনেক অনেক কিছু আপনার মতো
আমি অনেক কিছু
আপনার মতো মানুষ পৃথিবীতে না থাকে, চন্দ্রার মতো মানুষ যারা তাদেরকে হয়তো জীবনে নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস দিতে পারতো না, কেউ একটা মরে যাওয়া মানুষকে আবার ঘুরিয়ে দাঁড়িয়ে আপনার ভালো পারিবারিক মূল্যবোধ না থাকলে তো আর যেভাবে মানসিকতা তৈরি হতো না আসলে।
আর আই থিঙ্ক চন্দ্র হচ্ছে আমার লাইফের একটা কি যেটা মানে যদি তার সাথে যদি মনের সাথে গিয়ে হতো হয়তো আমি এখন ফিল করি যে আমি কি মিস করতাম ভাই, কোন জিনিসকে মিস করতাম, যে মানুষের মন এত সুন্দর হতে পারে, এত সহজ সরল হতে পারে,
আর যতক্ষণ আমরা একসাথে আছি ওর নামটা কোনো ভাবে আমাদের সামনে আসে, কারণ যে মানুষটি যে সব ভালোবাসার নমুনা গুলো দেখছে সেটা শুধুমাত্র দেখানো ব্যাপার ছিল, যদি দেখানো ব্যাপার না থাকলে তাকে ভালোবাসা যায় পরিপূর্ণ ভাবেই তাকে ভালোবাসতে হবে, যাকে ভালোবাসার কথা বলা যায় পরিপূর্ণভাবে তার জীবনের দায়িত্ব নেয়। তুমি আমার কিছুদিনের মানে সুখস্মৃতি হয়ে থাকে এবং তুমি আমার দায়িত্ব নিবে না, সে মানুষটাকে ভণ্ড ছাড়া অন্য কিছু বলার মতো ভাষা বা মানসিকতা আমার নাই। আমরা যতক্ষণ থাকবো পরবর্তী সময়টুকু স্টুডিও পূর্ণর মতো দেবতুল্য মানুষের আগমন যখন ঘটে গেছে সেখানে যেন মনিরের মতো তৃপ্তি চরিত্রের কথা আর কখনোই আমাদের মুখে না আসে। এখন এখন যে যেভাবে আপনি আপনি আমাদের প্রতিটি বন্ধুকে বিভিন্ন ভাবে ইমপ্রেস করছেন, প্রথমে কপিলের সুরবাদ দিয়ে আমরা শুনলাম, সেটা সত্যি অনেক চার্মিং, এবং আপনি গানও শোনাচ্ছেন, আপনি দুইটা লাইন হলেও যদি আমাদেরকে কোন একটা পছন্দের গান আপনি দেখছেন
তবে সেই গানগুলো যেগুলো শোনাতে হবে। হ্যাঁ, আমি প্রথম যে গানটা শুনাই সেই গানটা
শুনবো লাইন জন্য। হ্যাঁ,
আমরা
জানি সে
রোদ আকাশ ভরা তারা ভিজে মাটিতে জলের নকশা করা মন দিয়ে কাঠকোলাতে সাদার মায়া মিশিয়ে তুলে ভাবি আসলে তোমার
চন্দ্রের গ্রহণ লাগার আগে চন্দ্র কেমন লাগলো?
হ্যাঁ, অনেক বেশি ভালো লাগলো এবং আমি অনেক ভালো আছি, এবং রেডিও আমাদের সকল লিসনারদেরকে বলবো যে ভালোবাসবেন, পৃথিবীটিকে ভালোবাসা এখনো হারিয়ে যায়নি, হয়তো মানুষের জীবনে সেটা বিভিন্ন ভাবে সেটার আবির্ভাব করতে পারে, কিন্তু ভালোবাসার আগে মানে ওইভাবে জীবনে জড়ানোর আগে একটু চিন্তা ভাবনা করবেন, সব দিক থেকে চিন্তা তখন পাওয়া যাবে, যাতে
কোনো গ্রহণ না
আসে, যাতে কোনো গ্রহণ না আসে। হ্যাঁ হ্যাঁ, আমাদের মতোই যেন পূর্ণ সঙ্গী হয়ে থাকে সব দিক।
সবচেয়ে বড় একটা ব্যাপার কি, আমার চেহারা দেখলে চন্দ্র বুঝতে পারি যে আমি কোনো ব্যাপার চেঞ্জ কোনো তোমার কি হয়েছে সেটা বুঝতে, এবং সেটা দ্বিতীয় ব্যক্তি হচ্ছে সেটা আমার মা, এবং সেটা হচ্ছে এদিকে মানুষ আমার লাইফে যারা আমার দেশ দেখলে আমি যত হাসি করি তারা বুঝতে পারি আমি সামথিং রং ক্যাপিটি, আমিও ওর মধ্যে খুশি দেখতে পারলে আমিও বুঝতে পারি আমি দেশ করতে চলবে কি ব্যাপার কিছু সমস্যা তোমার আমাকে বললো সেভাবে একদিন দুদিন বলতে বলতে হঠাৎ করে একদিন বললো যে তোমার তো থাকবে ফেব্রুয়ারি আমি তোমার সত্যি দিচ্ছি আমি আমি বললাম হ্যাঁ তুমি আমার তোমার পছন্দ একদম নিজের, তো হয়তো ও বলেন আমি বলতে চাচ্ছি আমার
শুনে দিলাম বন্ধুরা যে আসলে জলজল করছে, পূর্ণ যেভাবে জলজল করার কথা সেভাবে জলজল করছে, কিন্তু এর পিছনে
তিনি করিয়ে দিয়েছেন, এবং সে আমার ত্বকের ব্যাপারে অনেক বেশি সচেতন, আমার খাওয়া দাওয়া অনেক বেশি সচেতন, তার ফার্স্ট ফুডটা হচ্ছে সে অনেক ভালো বিউটিশিয়ান অনেক ভালো রান্না, এবং সে এমন এমন খাবার রান্না করে যেটা মোস্ট প্রবাবলি ভালো কোনো রেস্টুরেন্টেও পাওয়া যায় না, সে ভালো দাম সে চিকেন ব্রেড চিকেন দই বড়া সে চিন্তা করতেছিল কিভাবে মানে আমার নিজের ইনকাম দিয়ে এটা মানে করা যায়, তো এর মধ্যে দিয়ে মানে হলো কি আমরা যেখানে থাকি আমাদের বাসার পাশে একজন আন্টি আছেন, আমাদের বাসার পাশে আন্টিটা ওর সাথে খুবই ক্লোজ খুবই দোষ ওর সাথে, তো ওই আন্টি মানে জানতে চাইছে যে শেয়ার করতে পারে বিভিন্ন মেয়েদের যে ব্যাপারগুলো পারে শিক্ষার্থী পারে ওগুলা সবই পারে, তো দেন ওই আন্টিও ব্যাপার করলো যে আন্টিকে শেয়ার করবে লাগ ভাই যান আমার বাড়িতে আগে, তখন দেখা গেল যে হঠাৎ তো এক মুখে করে সে অনেক বেশি খুশি,
কিন্তু তার কাছে তো কোনো মেটেরিয়াল না এভাবে
না ওর কাছে না সে
তার
আমার জন্যই সে সব কিছু অ্যারেঞ্জ করে রাখুন নিজের জন্য না, এবং লিসনাররা দেখতে পাচ্ছেন আপনারা ওর যে ডেটটা দেখছেন অরিজিনালি সি সো মাচ বিউটিফুল, এখানে কোনো মানে
লজ্জা পেয়ে লাল একটা আলতো বাড়িও খেয়েছে ভাগে আর কি বললো, তো আসলে আমরা মেনে নিচ্ছি ভাই এখানে কোন রকমের
আমার জন্য সব মেটেরিয়াল রেডি করে রাখে আমার জন্য
যত আর্টিফিশিয়াল মেটেরিয়াল আপনার মুখে
আমার মুখে আমার মুখে পড়াই ওই ফাঁকে ওকে আন্টি বাসের সামনে ছিল ওকে দেশের পর আনছিল সে টাকা পাই, টাকা পার করেছি আমারও জানতে একটু বিপুলের সন্ধ্যাবেলা তখন ইন্ডিয়া বাংলাদেশ উদ্বোধন উদ্বোধন অনুষ্ঠানটা ওয়ার্ল্ড কাপে 17 February তারপর তিনি ছিল আমার বাড়িতে তো এখন সে হুট করে বলবো কি যে আমি উঠবো আমি সেটা বলার পরে মানে আমি সেটা বললাম যে আচ্ছা ঠিক আছে মানে তুমি যাও এটা নো প্রবলেম তুমি যেতে পারো তো সে কিছুক্ষণ পরে বললো না কোন তোমাকে নিয়ে যাবো তুমি যাবা গিয়ে তুমি একটা চেম্বার আছে তখন 11:55 বাজে তুমি এখন তুমি রান্না অফ করবা সব লাইন অফ করবে তুমি এখন আমাকে শোনা হ্যাঁ বলছি 1 মিনিট আমার আবার একটা মানে আমার একটা বিষয় আমি গিয়ে কাজটা ধরবো সেটা চেষ্টা করা বলছি অন্য কাজ আমি যেতে পারি আর আমার একটা খুব ম্যাচকে জিনিস আমার বাইক সেটা বলি আমি প্রচন্ড বদল সামান্য থেকে বিষয় তবে তার উপর এমনিতে দেখে গিয়ে মানে চুপচাপ বসে তাই বলছি হ্যাঁ আমি আসছি কিন্তু আমার মতে চেঞ্জ নাই যে দেখতে পারি খেলা কি সে আমাকে এজন্যই ডাকছে 11:59 মিনিটে আমি সব কিছু তখন মানে সুলভ করে দিলাম সম্ভব সে দাঁড়িয়ে আছে ক্যান্ডেল জ্বালালো যখনই আদানটা দেয় করবো না পুরোটা করবো তারপরে আমার করতে হবে করাই তারপর আমি চাই সেটা করবো অমূল্য একটা সম্পদ এত সুন্দর একটা গিফট ছিল মানে দাম তো এখন দেখানো সম্ভব নাই অনেক সুন্দর একটা গিফট ফুলটাও নিলাম বেট করলাম দেন হঠাৎ করে কিছুক্ষণ পর দেখলাম আমার বাম হাত সে বাম হাত কোনোভাবেই নাড়তে পারছে না আমি টাচ করলাম ওর হাতটা ডাক্তার সাথে সে ঠিকঠাক এবং কান্না করেছে কি ব্যাপার হঠাৎ করে এরকম এবং দেখেছি তার হাতে শুনে অনেকদিন মানে ফুলে আসছে প্রচন্ড পরিমাণে ফুলে আসছে আমি ওর চোখের পানি কখনোই সহ্য করতে পারি না আর আমি ওকে যদি কখনো বকা দিতে পারি আমি আমার বাড়ি আমি ভালোবাসো যখন যেন হাতটা টান দিলাম সে কান্না করা শুরু তখন আমি তখন রাত 12:30 থেকে তখন কিছু করবো আমি বাইরে থেকে নাম দিলাম তখন মিশে দিয়েছি তখন সে বললো যে আমার বাইক আমি কষ্টে এত সুন্দর এখন তো বুঝতে পারবেন মন্দির সাথে ও আমার জন্য গিফট কিনতে গিয়েছে আসার সময় শনিবারটা শনিবার থেকে যদি কেউ শুনে থাকে ডেফিনেটলি গোয়ালবাড়ির মোড় একটা জায়গা আছে সেখানে ইজারত শপিং কমপ্লেক্স ইজারত শপিং কমপ্লেক্স তার সামনে হকার মার্কেট একটা বেঞ্চ দড়ি দিয়ে আপনারা দেখেছেন দড়ি দিয়ে লাগানো একটা বেঞ্চ সে তাড়াতাড়ি ওই যে আমি যেদিন ওয়েট করছিলাম ওর জন্য, আমি জানি ওর ভাবির বাসায় এত দূরে সে যাতে আমার ওর লেটে যাতে আমার উদ্বোধন অনুষ্ঠান দেখা লেট হয়ে না যায়, তাড়াতাড়ি আসতে গিয়ে সে দড়িতে পা পেঁচিয়ে পড়ে ওর হাত এবং পায়ে প্রচন্ড
ওই মুহূর্তে সে জিপটা কালেক্ট করেছে ওরা তাড়াতাড়ি করে আসতে
গিয়ে এসে জিপটা পড়ে গেছে। হ্যাঁ, এবং এটা আমাকে জানায়নি কেন, যাতে আমার বার্থডে খুশি যেমন নষ্ট হয়ে না যায়, সেটা রাত 12টা পর্যন্ত আমাকে জানতে দেয়। অনেক কষ্ট পেয়েছে এবং ওই মুহূর্তটাতে মানে এই ভালোবাসাটা অনেক বেশি অনেক অনেক বড় প্রাপ্য ছিল আমার। এরকম আমি আমার কয়েকটা ঘটনা বলতে পারি। আমার বিয়ের পরে কিছুদিন আমার বাড়িতে আমার শ্বশুর বাড়িতে ফুটবল বিশ্বকাপ খেলেছে, ফুটবল ওয়ার্ল্ড কাপ, আমি আর্জেন্টিনা সাপোর্টার, তো ও জানতো যে আমি আর্জেন্টিনা খেলা কখনোই মিস করতে পারি না। ওই জানিয়েছি যেটা হয় আমার কাছে টাকা নেই, নট এ সিঙ্গেল কয়েন, আমি কোনো স্যালারি পাইনি, মাসের শেষের দিকে কোনো দিক থেকে স্যালারি পাইনি। ওকে আমি ফোনে বলছিলাম যে আমি কালকে শুধু রাতে এ কথাটাই বলেছি, আমাকে শুধু একটা কথাই জিজ্ঞেস করলো তখন সে তার বাসা থেকে দেখবে ও যে সে কেবল নিজের যে বইগুলো ছিল পুরাতন সেগুলো কোথায় বিক্রি করা যায়, সেগুলো কোথায় বিক্রি করা যায় আমাদের টাকা এনে চলছে। সারা রাত রাত 10টা পর্যন্ত সবাই জন্য অনেকগুলো মাছ বিক্রি করতে পারে, এই প্লাস্টিকগুলো যেমন একটা খুব বেশি দামে পাওয়া যাবে। পরের দিন দুপুরের মধ্যে সে বই বিক্রি করে টাকা অ্যারেঞ্জ করে আমাদের নাইবা নিয়েছে। এখন আমি একটু বলতে চাই আলমগীর, মাসুম, রানা, সুলতান, সাত্তার, শাহিন, আমি জানি তোমরা সবাই আমাকে শুনছো, নাজমুল এবং আমার ক্লাসমেট গার্ল ছিল মুক্তি, দেন সুমি, সাবরিনা, তোমরা সবাই আমাকে শুনছো এবং এদের ওদের মধ্যে কেউ কেউ জানতো আমার বিয়ের ব্যাপারটা, বাট আজকে নতুন করে কিন্তু অনেকেই জানছে।
তুমি সাবরিনা আমার যারাই শুনছো ভাই সবাইকে আমার ভালোবাসা অনুষ্ঠান করো।
হ্যাঁ, এবং তোমরা আমাকে দোয়া করো। হ্যাঁ, একটু দোয়া করো। তো আমি সকালবেলা আমি ঘুমাচ্ছি, সরি না দুপুরে আমি ঘুমাচ্ছি, তো আমার এক ফ্রেন্ড, আমার এক ফ্রেন্ড ছোট ভাইয়ের মধ্যে ও গেল আমি হোস্টেলে, ও গিয়ে জিজ্ঞেস করলো কি আসবে, তখন আমার ওই ছোট ভাইকে শান্ত বললো তোমাকে বলেছিলাম কেন না জাস্ট আমি একটু বলতে চাচ্ছিলাম যে সে মানে ওই বইগুলো বিক্রি করে যে কত কম টাকা
সেটা বলছে আগের সময় খেলা দেখার জন্য।
না 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 না, আমি ব্যাপারটা ক্লিয়ার করতে চাচ্ছি, আর্জেন্টিনা ছিল আমার ফেভারিট টিম এবং ওই খেলাটা আমি আমাদের হোস্টেলে পৌঁছে গেছিল,
ও আচ্ছা
আমি এই খেলাগুলো ওদের বাসায় গিয়ে দেখতে পাচ্ছি, তো একদিন আমার পক্ষে কোনো টাকাই
নেই, পরের দিন ও আচ্ছা যেতে পারার অসুবিধা।
হ্যাঁ,
আমি যে হোটেল পর্যন্ত যেতে পারি হোটেল পর্যন্ত যাবো সে অবস্থাও না,
সে অবস্থাও না,
তখন নিয়ে এসে দেখা।
তখন সে নিজে টাকা অ্যারেঞ্জ করে, যখন সে জানতে পেরেছে আর্জেন্টিনা এত ফেভারিট দল আমি সেটা দেখতে পারবো না, টাকা অ্যারেঞ্জ করে
এবার এবার পরিষ্কার
আমি তাদের যেরকম আমি আরো অনেক কথাই বলতে পারি। যেমন বিয়ের পর আমাদের আরো একটা মানে এরকম অনেক এই কথাগুলো শোনার সময়
যে মানুষকে একদম সেই রকম হয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের রঙের খেলা চলছে তার মুখে।
আমি সেই মানুষ অবসর করছিলাম বা যে কালেকশনের বা যে বক্সটা করে বই বিক্রি করে এবং বই দিয়ে একটা গল্প আপনি বলছিলেন সেই বিক্রি করতে লাগবে আমাদের এবং একেবারে আমার মনে হচ্ছে সেই গল্পটার বাস্তব রূপায়ণ আমরা
করলাম। সঙ্গে এটি এত ভালোবাসা, এত 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 ভালোবাসা
আমি চাই আমাদের দেশে প্রত্যেকটা মানে হাজবেন্ড এরকম ওয়াইস দেবে,
ভালো হাজবেন্ড হতে পারবে,
ভালো হাজবেন্ড হতে বাধ্য, এবং এবং ওই ভালো হাজবেন্ড ওয়াইফের কাছ থেকে ভালো সন্তান আসবে যেন আমাদের দেশটাও আর আজকে যে দুর্নীতি প্রস্তুত দেশ এরকম হবে না, কখনোই হবে
আমি বড় কথা বলছি কথাটা
এবং আই থিঙ্ক একটা মা যদি ভালো হয়
আমি নিজেকে থামাতে পারছি না, পূর্ণকে থামানো যাবে নাকি চন্দ্রাকে থামানো, চন্দ্রা চন্দ্রা মুখের মধ্যে বিভিন্ন
চন্দ্রা সম্পর্কে দেখতে পাচ্ছি, চন্দ্রা সম্পর্কে আমি এটাই বলবো অনেক কেয়ার করে আমাকে, অনেক রেসপেক্ট করে, এবং একটা হাজবেন্ড আমার কখন কোন জিনিসটা দরকার আমি কখন মানে রেখে যাচ্ছি, যেমন একদিন আমি কিছুদিন আগে রিসেন্টলি আমি একটু মানে ফ্যামিলি নিয়ে একটু টেন্স, আমার বাড়ির ব্যাপার নিয়ে একটু টেন্স আছে, আমার ছোট বোন জিনিস করতে পারছি বাট আমি যেতে পারছি, আমার ছোট বোন জিনিস করতে আমরা একটা একদম, তো আমি আমাদের বাসা থেকে নেমে বা তালা খুলে চাবি ডব্লিউ সি এর এখানে
আমি বলবো যতদিন পর্যন্ত পরীক্ষা শেষ না হচ্ছে, আরেকবার কথাটা আমি করবো, যতদিন পর্যন্ত পরীক্ষা শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত রাজনীতি আমাদের প্রোগ্রামটা আবদ্ধ না শুনছেন, পরীক্ষার ব্যাপারে মনোনিবেশ করে বলবেন, আমরা তো আছি, আমরা চলতেই থাকি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, পরীক্ষা শেষ করে বিজয়ের দেশে আবার আমার ভালোবাসা অনুষ্ঠানে শুরু হবে, এই যে বিজয়ী বিজয়ের জন্য কোনো সমস্যা করার জন্য সামান্যতম কোনো ক্ষতি না, একটু খেয়াল রাখবেন, হ্যাঁ তারপরে
হ্যাঁ তারপরে হচ্ছে যে আমি চাবিটা দেখি তালায় চাবিটা দেখি আমি দেখে তো আমার ওর ছোট ভাই আমার সবাই জয় ওর নামও শুনছে এবং আমার ওর ছোট পরে যে গানটা শুনছে জয় তখন আমাদের বাসায় এসেছিল, তো জয়কে ওর দিকে নাচতে করতে নাচতে আমার জন্য পাঠাচ্ছিল তখনই চাবিটা পেয়েছে, এবং আমাদের দুজনের মধ্যে খুব ছোটখাটো মানে একদম সিম্পল সিম্পল ব্যাপার নিয়ে অনেক মজা করে, আমাদের মধ্যে অনেক মজা হয়, ছোটখাটো ব্যাপার নিয়ে অনেক মজা এই তৈরি করি আমরা, ইভেন সে আমাকে ফোন দিলে ফোন দিয়ে বললো যে পূর্ণ আমার চাবিটা কোথায় রেখেছো আমি পাচ্ছি না, তখন আমি ওকে একটা বকা দিই তোমার জিনিস তুমি কোথায় রাখবো এটা তোমার নিজের জিনিস যদি নিজে কোথায় রাখতে না পারো তার কিভাবে তখন সেই বলবে যে ঠিক আছে তুমি তোমার চাবিটা একবার চেক করে দেখো, আমার জিনিস তো আমি পাচ্ছি না তোমার চাই একবার আসছি না দেখছি যে আমি বকা হাতে দিয়ে চাবি আমার ওর সম্পর্কে আমি আরো দু একটা কথা বলবো, যেটা হচ্ছে সে সবার ব্যাপারে মানে যেটা বলতে চাচ্ছি না আমার ব্যাপারে কিন্তু আমার ভাই অনেক খুশি আমার এবং সেটা বলতে যে কোন কোন ক্ষেত্রে সে আমার ভাই কখনই আমার কাছে কোনো কিছু ডিমান্ড করে না, নো নেভার নো আমি যদি তাকে বলে আজকে আমি তোমাকে আমি তার সঙ্গে দুই মাস থাকতে পারবো এক মাস নো কমেন্ট
জনজাকে ঘিরে সর্বশেষ বক্তব্য আপনি আছেন আমি তার আপনার কথা বলেন চন্দ্রাকে ঘিরে কি বলবো,
চন্দ্রাকে ঘিরে আমি প্রথম কথাটাই বলবো আই লাভ ইউ ভেরি মাচ চন্দ্রা এন্ড আই ওয়াইস শি এক্সিলেন্ট, এবং আমি চাইবো বাংলাদেশের প্রত্যেকটা মেয়ের মধ্যে চন্দ্রার চরিত্র কাজ করবে, প্রত্যেকটা ওয়াইফের মধ্যে চন্দ্রার চরিত্র কাজ করবে আমি এটা চাইবো, এবং এবং লিসনারদের জন্য বলতে চাই যে লিসনারদের জীবনে চন্দ্রার মধ্যে এরকম কোনো অতীত ঘটে গেছে যারা আজকে চন্দ্রার কাছে খুশি সে যাচ্ছে এবং চন্দ্রা এখানে আসার পিছনে এটা
অবশ্যই চাইবো ফিরে আসবে যাতে কারণ চন্দ্রা মানুষরা চন্দ্রা
অনুষ্ঠানের একদম শেষ হল
এটি এত কিছু আপনার আপনার প্রিয়তম স্বামী আপনাকে ফিরে ঘিরে যে কি পরিমাণ উচ্ছ্বাস তার আবেগ তার উচ্ছ্বাস একদম আপনার সামনে পরিলক্ষিত, আপনার সম্বন্ধে বলতে গিয়ে মানে কমাদারি সেমিকলনের সামান্যতম আবার আরেকটি কথা বলতে চান তাহলে তো পূর্ণ ভাই আপনার চক্ষু চড়কার সবটা খুবই স্বাভাবিক যে সুন্দর
এবং আমি সত্যি কথা বলে নিই প্রথম যখন আমার সাথে যে কথা বললো এরকম একটা ব্যাপার ছিল অনেক চেঞ্জ ছিল এরকম একটা নিউজ শোনার পরে অনেক বেশি পাগলের মতো হয়ে গিয়েছিল ওকে ফার্স্ট দেখার পরে আই ওয়াজ ডিসাইডেড আই মাস্ট ডু সামথিং অ্যাবাউট দিস
আপনি তো শুনলেন সে তখনই মনে ফিল করে ফেলেছে যে এই মানুষটাকে আমার চাই চাই তো আমরা এই বিষয়গুলো অনেক কিছু আমরা শুনি আর আসলে চূড়ান্ত সময়ে আপনাকে সুবিধা আসার জন্য আমাদের একটু দিয়ে পূর্ণতা দেওয়ার জন্য পূর্ণ আপনাকে অনেক অনেক বেশি
আপনাকে অনেক ধন্যবাদ
আপনি ভালো থাকবেন আর এই যে এতক্ষণ যার মধ্যে অনেক রকমের রঙের খেলা ভালোবাসা প্রবণ একটা স্বামী বল প্রত্যেকটা নারী জীবনে স্বপ্নের মধ্যে এবং পাগলের মতো ভালোবাসা একটি মানুষকে স্বামী বসা এবং আপনাকে অনেক কথা সে বলছে অনেক কথা তার বলার বা আসলে আমাদের দু চারটা প্রোগ্রাম টানা করে গেল সেই সময়টা অনেক বেশি কম আপনার সঙ্গে বলছে এগুলো ঘটনা শুধুমাত্র একটা কারণে ঘটেছে পাগলের মানুষের সেটা বোঝার জন্য এমন কোন বিপরীত প্রয়োজন আমরা অনায়াসে হ্যাঁ
আমিও পূর্ণ তো আমি বেশি ভালোবাসি হ্যাঁ পূর্ণ আলাদে তো এর মধ্যে আমি একটা কথা বলতে চাই এই যে পূর্ণর সাথে আমার সম্পর্ক হয়েছে ভালোবাসা পেয়ে গিয়েছে বিয়ে করেছি আমরা কিন্তু কেউ কাউকে কখনো প্রপোজই করিনি এটাই হচ্ছে সবচেয়ে মজার একটা ব্যাপার আমাদের কিন্তু কখনো বলা হয়নি
খারাপ উত্তর এবং এইভাবে আমরা অনুষ্ঠান
পূর্ণ তুমি সারা জীবন আমার জীবনে সারা জীবন আমার আসলে আমি এত বেশি এক্সাইটেড আমি মানে বলতে পারছি এত বেশি
পূর্ণ পূর্ণচন্দ্রী মানে
আমি যেটা তোমাকে আগে হয়তো বিয়ের আগে বলা হয়নি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি এবং সারা জীবন অনেক বেশি ভালোবাসবো মৃত্যুর পরেও আল্লাহ পাকের কাছে তোমাকে আবার চাইবো
আমি অবশ্যই রাজি এবং একদম রাজি আপনার সামনে কথা আমরা বিদায় নিয়ে নিচ্ছি আমাদের আজকে আমাদের চলে আসবো